This track was downloaded from FusionBD.com.
ABC Radio, FM 89.2.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনায় সার্বজনীন নয়।
ডর মানে ভয়।
শুরু হয়ে গেল ডর সপ্তাহান্তে। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত ডরে। আর জি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী। সঙ্গে আছে আমার টিম মেম্বার সুমন ও রেহান অন দ্য স্পট, অর্থাৎ হন্টেড প্লেস থেকে। সাউন্ডে রয়েছে লোবান এবং সঙ্গে রয়েছে একদল এবিসি রেডিওর শ্রোতা, যাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক বিভিন্ন ঘটনা নিয়ে। ডর এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠান আমাদের ইন্দ্রিয়জাত বিভিন্ন ভৌতিক অনুভূতি, ভৌতিক ঘটনা, যা অবিশ্বাস্য, অবৈজ্ঞানিক, কিন্তু যার উপলব্ধি অন্তরের মধ্যে এবং যার উপলব্ধি আমাদের মানব ইন্দ্রিয়র মধ্যে অনেক বেশি আলোড়িত করে, সেই আলোড়নকে আপনার সামনে উপস্থাপন করে। প্রতি বৃহস্পতিবার রাত 11:20 পুরো সপ্তাহ ঘুরে বাংলাদেশের যে কোনো একটি হন্টেড প্লেসে ধারণ করা ডর আমরা প্রচার করি। আমাদের যে টিমটি রয়েছে অত্যন্ত বিশেষজ্ঞ টিম, এবং এই টিমটি বাংলাদেশের বিভিন্ন ভৌতিক জায়গার বিভিন্ন অনুভূতি আমাদের শ্রোতার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরে। আজকে তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। আজকেও রয়েছে আমাদের সঙ্গে একটি টিম, এবং আমাদের সেই টিমে রয়েছে সুমন, জয়, বাপ্পি, জুবায়ের। এই চারজনের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনাগুলো আমরা আপনাদের সামনে একে একে উপস্থাপন করব। এবং অনুষ্ঠানের শুরুতেই আমরা সাধারণত যেটা করে থাকি, সেই হন্টেড প্লেসে যাওয়ার বিভিন্ন সাউন্ড বাইট আপনাদেরকে শুনিয়ে থাকি। সেটারও কোনো ব্যতিক্রম হচ্ছে না। শুরু হচ্ছে ডরের 27তম পর্ব।
বন্ধু, আইতে সাল যাইতে সাল বরিশাল, এটা কয় না? তো এখন কিন্তু কথাটা জানে না
কেন।
কয় ঘন্টা লাগছে আমার এটা দেখা থেকে?
কম সময় লাগে না। তুমি তো হাত করে ঘুমাইছো মামা, এই জন্য
সাল লাগছে। সাল লাগছে তোর? গত বছর রওনা দিছিলি।
আমার তো সাল লাগছে গায়ের মধ্যে। দেখছো না একটা শাল কি শুধু গায়ে, মানে ওই চ্যালেঞ্জারে থাকে শাল, তো গায়ে দেওয়া যায়, তুমি জানো না?
ও শাল বলা ও আছে, ওই শালের কথা কয় না?
শাল তো গায়ে জড়ানো ছিল, ঠান্ডা লাগে, বুঝছো? আমার একটু ঠান্ডা বেশি লাগে।
ঠিক আছে, যাই তো
শাল পরা যায়। দোস্ত বরিশাল আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত জার্নিটা বেশ সেফলি পৌঁছায় গেছে। এটাই হচ্ছে
সেফলি, আসলে সেফলি।
এটার জন্য আমরা থ্যাঙ্কফুল টু দ্য লর্ড অলওয়েজ।
তারপর কোন ট্রান্সপোর্ট পাবো?
মাত্র আধা ঘন্টা লাগবে এখান থেকে নল সিটি যাবো, আধা ঘন্টা লাগবে।
ডায়েটিং তো ঠিক করতে দিবি না, বুঝছি।
বরিশালে খাওয়া দাওয়া শেষের পর আমি আর সুমন বাসে চড়ে প্রায় 30 মিনিটের মাথায় পৌঁছে যাই নল সিটি নামক এলাকায়। নল সিটি, আমি বিশ্বাস কর নামটা শুনে কিন্তু মনে করছিলাম
অনেক নল আছে, তাই না?
অনেক নল কি বেটা, আমি ভাবছিলাম এত বছরপাড়াগা হবে, এমন তো দেখতেছি পুরো ধারণা ভিন্ন।
যথেষ্ট
রাত প্রায় 9টার মতো বাজে, তারপরেও কিন্তু দেখ
মোটামুটি ক্রাউডেড, যথেষ্ট ক্রাউডেড। ওই যে ওই লোকটা বলছিলাম কি জানো, যে যার থেকে আমরা নিলাম ঠিকানা, থানা টাইপ শহর আর কি।
সবচেয়ে মজার বিষয় আজকে হচ্ছে যে আমন্ত্রণ জানাচ্ছে এখানে তার নামও সুমন।
ও আচ্ছা,
না অবশ্য সুমন ভাই আমাকে বলছিল যে এখানে আপনি যদি নল সিটিতে আসেন মোটামুটি ভালো সুযোগ সুবিধা পাবেন। এখন ঘটনা হচ্ছে
আমরা যাবো কিভাবে এখান থেকে?
এইখান থেকে যাওয়ার জন্য আই থিঙ্ক
একটু লাইফে একবার এরকম একটা কিছু হইলো,
কেউ যদি তোর কিছু মানে না দিতে চাই তুই ছবিটা দেখা দিবি, বুঝতে পারছিস না? আচ্ছা যাই হোক মামা,
বুদ্ধিটা খারাপ না
মানে তোর পাবলিসিটি করে দিলাম আমি ফ্রিতে, তুই পরে খাওয়াস আমাকে।
আচ্ছা পাবলিসিটি বাদ দেখো, নল সিটিতে কি করবো? এটা
নল সিটিতে যাই দেখি, নো সিমন বা টমটম গিয়ে সবাই
না হলে বাইক কি আছে,
অবশেষে পৌঁছে গেলাম আমরা। যাই হোক কিভাবে পৌঁছেছে এটা তো এরই মধ্যে বুঝে গেছে সবাই। যাই হোক একটু আমরা যাকে ধন্যবাদ জানাইতে হয় আমি একটু ধন্যবাদ জানাইলে একটু অন্যরকম হয়ে যায়, কারণ দুজনের নামে একই হয়ে যাবে। সুমন ভাই আজকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এত সুদূরে, আমরা জাস্ট আসতে বাধ্য হয়েছি, উনি যেভাবে বলেছে আমাদেরকে এই স্পটটার বর্ণনা দিয়েছে। তো
আচ্ছা দাঁড়া, এমনিতেই পাবলিক দোষ একটু কনফিউজ হয়ে যাবে, তোর নামও সুমন, যে গল্প বলতেছে তার নামও সুমন, তার চেয়ে বরং রেহান ভাই বলুক সুমন ভাই, তাই না? তো সুমন ভাই এবার বলেন আপনি কেমন আছেন?
ভালো আছি ভাইয়া, আমি তো অবশ্যই ভালো আছি, কিন্তু আপনাদের এখানে পৌঁছতে অবশ্যই ভাইয়া কষ্ট হয়েছে মনে হয়, অনেক দূরে।
কিছুটা তো কষ্ট হয়েছে, তবে আপনি যেভাবে আমাদেরকে বর্ণনা করেছিলেন আপনার বর্ণনা মোতাবেক আমরা বেশ ভালোভাবে চলে আসতে পেরেছি। তো যাই হোক মোটামুটি দেখতে পাচ্ছি সবাই আছে, তাহলে শুরু করি সুমন ভাই।
অবশ্যই
যে স্কুলটার মাঠে আমরা বসে আছি, এই স্কুলটা অনেক ঘটনা আছে আপনি আমাদেরকে জানিয়েছিলেন, যেটা তো আমরা এক এক করে আপনার কাছে অনেক ঘটনা যেগুলো রয়েছে সেগুলো শুনতে চাই। তো প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি?
এই যে ভাইয়া প্রথম শুরু করি, কিছুদিন হয় যে ঘটনাটা ঘটলো আমার এলাকায় এটা দিয়ে শুরু করি।
ওকে, এই এলাকায় যে ঘটনা কিছুদিন আগে ঘটে গেছে, প্রথমে তাহলে রিসেন্ট ঘটনা দিয়ে শুরু।
ওকে,
কি ছিল শুরু থেকে একটু বিস্তারিত ভাবে বল।
আমি সাধারণত ঢাকায় থাকি, বাড়িতে আসলে একটু বাহিরে থাকি, রাত্রে 10-11 কখনো বেজে যায়। তা এই কিছুদিন আগে আসলাম, আসার পরে এখানে আমি রাত্রে আমার ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিয়ে তারপরে আসতেছি, তো আসার পথে প্রায় অনেক দূর থেকে কোনো বাড়ি নেই, কিছু গাছ টাছ আছে।
কয়টা বাজে তখন?
তখন বাজে 10:30-11 হবে এরকমের।
আর যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই রাস্তাটার আশেপাশে কি বাড়ি ঘর বা ধরনের?
না, বাড়ি ঘর নেই, একটা বাড়ি আছে নতানে হয়েছে, তখন ওটাই কোনো লোকজন আসেনি।
মোটামুটি তাহলে বেশ নীরব রাস্তায় বলা যায়। আর যে গ্রামের অবস্থা আমরা দেখলাম, তো 11:30 মানে বিশাল নিরবতা এখানে,
একদম মানে ফাঁকা থাকে তখন। আর একটা ব্রিজ আছে, এটা নর্মালি একটু একটু ভয় করে মানুষ, এই ব্রিজটা পার হওয়ার পরে যে দেখতে পান সামনের দিকে তাকালে দেখা যায়, এই ব্রিজটা পার হওয়ার পরেই আপনার হলো ওই স্পটটা। আমি যখন ওখানে হাঁটতেছি একা একা মোবাইলে টর্চ দিয়ে হাঁটার মধ্যে, হঠাৎ করে আমার চোখের সামনে ডান দিকে আমাকে গলা নেই কালো একটা মানে ড্রেস পরা আমাকে বলতেছে যে আমাকে আমার বাড়ি পৌঁছে দে, আমাকে খবর দে, আমার এখানে কষ্ট হচ্ছে জানো, আমাকে এসে নিয়ে যা,
আমাকে খবর দে।
না, আমার খবরটা আমার বাড়িতে দে যাতে আমাকে এসে নিয়ে যায়, আমার এখানে থাকতে কষ্ট হচ্ছে।
কিন্তু মানে আমি একটু কনফিউশন বুঝি নাই, মানে কি দেখলেন আপনি? একটা দেহ কালো কাপড় দিয়ে ঢাকা,
কালো কাপড় দিয়ে ঢাকা না, কালো কাপড় পরা, ওর হাতটা এভাবে ই করতেছে,
হাতটা দেখা যাচ্ছে বাট গলা থেকে মাথা বলা হাড়,
কিন্তু মাথাটা নেই, মাথাটা নেই, কিন্তু শব্দ আসতেছে বলতেছে, এবং আপনারও যে হাতটা আছে এবং হাত দিয়ে মানে আমাকে ই করতেছে দাঁড়া, এগুলো আমি একবার স্পষ্ট দেখতেছি। আমি মানে একদম স্তব্ধ হয়ে যায়, মনে হয় যে আমার রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আমি সেন্সলেস হয়ে একটা, আপনি গেলে দেখতে পারবেন আমরা গেছে আছে ওখানে 2-3, আমি এর একটার সাথে যে একবারে জড়াই ধরে থাকি, প্রায় মনে হয় 5-7 পরে আমার জ্ঞান ফিরে,
মানে আপনি এই দৃশ্য দেখার পরে কি সেন্সলেস হয়ে গেছেন?
পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়, যখন আমার সেন্স ফিরে তখন প্রচন্ড শীত, আপনার জানুয়ারির 2-3 ঘটনা, তো আমার শরীরে দেখা যায় ঘাম প্রচন্ড, একবারে ভিজে গেছি, তখন এই মুছা টুছা বাড়িতে চলে যাই দৌড় দিয়ে। বাড়িতে যাওয়ার পরে আমি কারোর কাছে কিছু শেয়ার করি না, পরে রাত্রি খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে যাই, পরে সকালবেলা উঠে আমি ঢাকা চলে আসি বিশেষ কাজ থাকার কারণে। ঢাকা কিছুদিন থাকার পরে শুনতে পাই যে আমাদের এলাকায় নাকি সত্যি সত্যি যে এই যে স্পটটা দেখা যায় ওখান থেকে একটু ওই সাইডেই নাকি একটা লাশ আছে,
মানে যেখানে কি আপনি ওই যে লাশটা দেখতে পেয়েছিলেন একটা কালো কাপড় পরা, ওই স্পট থেকে কত দূরে?
আমি যেখানে দেখতে পাই ওটা থেকে 200 গজের মতো দূরে, আপনার ওই সাইডে একবারে ধানের মাঠে একবারে স্পষ্ট দেখা যায় ওখান থেকে রাস্তাও যে জায়গাটা পাওয়া গেছে ওই জায়গাটা একবার স্পষ্ট দেখা যায়,
ওকে ওকে
একবারে সোজা ওইখানে। আমি শুনে তো আরো আরো ভীষণ ভয় পেয়ে গেলাম যে এ কি বলে। পরে অনেক লোকজন বোলাবলি করতে করতে যখন ধান কাটা শেষ হয়ে যায় তখন ঘটনাটা শুনতে পারলো পুলিশ, ইউনিয়ন পরিষদের মেম্বার,
মানে চতুর্দিকে ছড়ায় গেছে তখন।
ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান পুলিশ নিয়ে আসে, যখন পুলিশ নিয়ে আসে ওই দিনটা আমি বাড়ি ছিলাম 26 তারিখে, যে 26 তারিখে ও সিএসপি যখন আসে আমি শুনতে পাইলাম যে আসতে পরে আমি ওখানে গেলাম রাস্তার স্পটে, ভয় আমার মধ্যে মারাত্মক ভয় কাজ করতেছে। তারপরে গেলাম
লাশে কি অবস্থায় ছিল,
যাইয়া দেখি যে শুধু আপনার যে হাড্ডি গুলা পচা, মানে মাংস বেশি টোটালি কিচ্ছু নেই, শুধু হাড্ডি গুলা পড়ে আছে, খুব সম্ভব একটা মেয়েই হবে।
জামা কাপড় গুলো কি তখনো লেগেছিল?
না, শুধু একটা ওড়না পাওয়া গেছে, এটা দিয়ে মনে হয় যে হবে, আর অন্য কোনো কাপড় চোপড় পাওয়া যায়নি।
ওকে, তারপর মানে এখান থেকে পুলিশ এটাকে,
পুলিশ
তো আপনারা কি জানতে পেরেছেন এটা কিভাবে লাশটা এখানে আসলো?
না আসলে আমরা এটা এখন পর্যন্ত বুঝতে পারতেছি না যে কিভাবে আসলো,
কিন্তু নিশ্চয়ই এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না?
না না না, অবশ্যই না, এটা হয়তো বা কেউ হত্যা করছে, সবাই ধারণা,
কোনো মার্ডার করা হয়েছে।
পুলিশও এটা বলতে চায় যে কাউকে মার্ডার করে এখানে ফেলে রেখে গেছে, কারণ এই এই রোডে তো সাধারণত মানুষ কম চলাচল করে,
এখানে একটু
নীরব থাকে, কেউ দেখতে পাবে না।
কিন্তু লাশটা কার, আলটিমেটলি এটার আইডেন্টিফাই করা যায়নি?
আমাদের এভাবে শুনিনি যে কেউ নিখোঁজ হয়েছে বা কেউ মারা গেছে,
মানে এত কাছাকাছির মধ্যে এই লাশটাও ছিল। আই থিঙ্ক গলা ছাড়া যে জিনিসটা আপনি দেখেছেন এইটার সাথে যে লাশটা পাওয়া গেছে এটার কোনো কানেকশন আছে কিনা, কারণ এই লাশটাও যেটা আমরা বুঝতে পারছি কথা শুনে যে এটা একটা অপমৃত্যুই বলা যায়, এই আত্মাটা কোনো কিছু বলতে চাচ্ছিল কিনা আপনাকে?
আমার আমার তো স্পষ্ট এটা মনে হয় যে এটা আমাকে হয়তোবা অনেক কষ্টে আত্মা হবে নিশ্চিত যে বলতেছে। এই 3-4টা শব্দ আমি ওর মুখ থেকে একবার শুনতে পাই যে আমার বাড়িতে জানা বা আমার বাড়িতে খবর দে যাতে এসে আমাকে নিয়ে যায়।
কণ্ঠটা কি মনে আছে, এটা কি কোনো মেয়ে কণ্ঠের কোনো কিছু ছিল?
হ্যাঁ, এটা একটা মেয়ে কণ্ঠের, মেয়ে কণ্ঠের ছিল।
ডেফিনেটলি এটা ভয় হওয়ার কথা। ওকে, যাই হোক সুমন ভাই, আমরা এরপরে কি আর কোন ধরনের ঘটনা কি আপনার লাইফে ঘটে?
এরপরে হ্যাঁ, আমার লাইফে আরো এই যে রোডটার কথা বলতেছিলাম আপনাকে, এই রোডে আরো 2টা ঘটনা আছে আমার সঙ্গে, আছে একটা আমার বাবার সঙ্গে আছে একটা।
শুনি আমরা ঘটনাগুলো,
আমারটা বলি আগে। এই যে রোডটা দেখতে পাচ্ছেন ডান সাইডে,
ওকে হ্যাঁ,
এখান থেকে আমি চলাফেরা করি সবসময় রাত্র 10-11টা আমার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে। আমি একদিন রাত্র 11:30-11:30 দিকে যাচ্ছিলাম এখান থেকে, যাওয়ার পথে হঠাৎ করে দেখি কি আমার পিছনে একটা সাদা কাপড় পরা একটা মুরব্বি দাঁড়িটারি পাকা যাইতেছে, হাঁটতে হাঁটতে সে আমার সামনে চলে গেছে। এখন আমার রোডটাতেই চলতে ভয় লাগে, কিন্তু আমার এটা ছাড়া কোনো পথ নেই, ওটা দিয়ে যেতে হয়। হ্যাঁ, আমি পরে ওনাকে ডাক দিলাম যে কাকা আমি একটু যাবো, দাঁড়ান, কথা বলতেছে না উনি, ওনার মতো করেই চলে যাচ্ছে। আমিও হাঁটতেছি, তো আমি একটু একটু ভয় পাচ্ছিলাম, অতটা বেশি না যে একবারে খুব। পরে আবার ডাক দিলাম যে কাকা দাঁড়ান আমি আপনার সাথে যাই, একাত্রিত যাবো, উনি কোনো কথাই বলতেছে না। পরে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম যে এ কি আমার পিছনে মুরব্বী মানুষ, সে তো আমার চেয়ে অন্তত স্লো যাবে, আমি ইয়ং, আমি একটু তাড়াতাড়ি
যাই।
কিন্তু উনি আমার সামনে, আরো স্পিডটা আমি যত ডাক দিতেছি স্পিডটা যেন অত বেড়ে যাচ্ছে। পরে আমি আর ই করি না, পরে আমি যখন আমার বাসার সামনে চলে আসি, পরে আমি ঢুকে যাই আমার বাসার দিকে। এরপরে যে ঘটনাটা আমার বাবার সঙ্গে ঘটে, ওই যে রোডটা ওটার মধ্যেই কিছু খেজুর গাছ কাটেন, রাত্রবেলা খুলে নিতে হয় রস না হলে।
এবং আপনাদের এলাকায় আমরা যে দেখতে পেলাম খেজুর গাছ, ভালোই আছে।
হ্যাঁ, এই যে রোডটা অনেক খেজুর গাছ, তো হয় রাত্রে না খুললে জোরে নিয়ে যায়, এ নিয়ে সমস্যা। তো বাবা একেবারে থাকে রাত্রে আপনার খেজুর গাছের রস খুলতে আসছে গত বছর, তা খুলতে আসার পরে আপনার এই যে বড় গাছের রসের হাড়িগুলো ধরলে নিচ থেকে একটু সাপোর্ট হয়, ওনাকে বলতেছে কি যে আমার হাতে দে আমি ধরি,
আমার বাবা সাহসের সঙ্গে বলতেছে যে
মানে হাতে দিয়ে ধরি মানে নিচ থেকে
কেউ একজন বলতেছে যে আমার হাতে দিয়ে আমি ধরি। আমার বাবা সাহসী মানুষ ছিলেন, এই জন্য উনি বলতেছে যে তুই দাঁড়া আমি নিচে নামতেছি, হাতে দেয়া লাগবে না। পরে নিচে নামার পরে আর কিছু দেখে না,
যাকে মানে যে বলেছিল
কিছু খুঁজে পায়নি। এই ছিল
এই রাস্তাটা কি এই কয়েকটা ঘটনা। ওকে সুমন ভাই, কয়েকটা ঘটনা শুনলাম আপনার কাছে, বিশেষ করে আমার প্রথম যে ঘটনাটা শুনেছি এই ঘটনাটা মাথা থেকে এখনো যাচ্ছে না, এখনো মাথার মধ্যে এই ঘটনাটা মানে ঘুরপাক খাচ্ছে। তো যাই হোক, স্টোরিকে আমরা আরো একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। তো আপনি যে এই সবাইকে এখানে আমন্ত্রণ জানালেন এই স্কুলটার মাঠে, আপনি বলেছেন যে স্কুলটাকে ঘিরে অনেক কিছু প্রচলিত, এটা কি আসলে স্কুলটাকে ঘিরে কি ঘটনা রয়েছে এটা একটু বলেন।
অবশ্যই স্কুলটাকে ঘিরে অনেকগুলো ঘটনা আছে, আমি দুইটা ঘটনা আপনাকে বলতেছি। স্কুলটার প্লেসটা তো আপনি দেখতে পাচ্ছেন, এই যে পিছন সাইডে যে কাঁঠাল গাছটা, এটা অনেক পুরোনো কাঁঠাল গাছ। কাঁঠাল এমনকি পেকে থাকে কিন্তু কেউ একজন এসে কেউ কখনো পারবে না। আমাদের এলাকায় কাঁঠাল কিন্তু অত বেশি না, অনেক কাঁঠাল অনেক জায়গা থেকে চলে না, কিন্তু আমাদের এখান থেকে একটা কাঁঠাল কোনো চলেও নেবে না।
এই গাছটার কাঁঠাল
কখনো কখনো চলে নেবে না, রাত্রে এখানে টোটালি কোনো লোক এখানে আসবেই না,
এবং সেটার প্রমাণ আমরা পেয়েছি যে আমরা আসার পথে বুঝেছি। ওকে, কি হয়েছিল একটু ঘটনাটা খুলে বলুন।
অবশ্যই অবশ্যই, আমি যখন ক্লাস টু তে পড়ি, 96 কথা, তখন আমার ফ্রেন্ড ছিল বাবু, এই এখানে ওদের বাড়ির সামনে যে দেখলাম আসার পথে, আমার ফ্রেন্ড আর ওর বাড়ির দুইটা ছেলে তিনজন এই স্কুলটা ওভারটেক করে একটু সামনের দিকে যে রোডটা গেছে দেখতে পাচ্ছেন এই খালের সাইড দিয়ে, এখানে ওরা গেছে নাকি খেলতে। বাড়ি থেকে তিনজন চলে যায় বিকালে, সন্ধ্যার সময় দুইজন বাড়িতে ফিরছে, বাবু আর বাসায় ছেড়ে গেছে। এখন সবাই মানে বাবু কোথায় বাবু কোথায় ওদের কাছে জিজ্ঞাসা করে, ওরা বলতেছে যে বাবু তো আগে চলে আসছে, আমরা খেলা শেষ করে চলে আসছি, বাবু তো আগে চলে আসছে, আমরা কি জানি। আর ওরা সবাই ছোট, 7-8 বছর বয়স হবে, এরকম যে অন্য কোনো কিছু হবে এরকম কিছু না। এরপরে সবাই মিলে খুঁজতেছে খুঁজতেছে কিন্তু বাবুকে আর পাচ্ছে না। পরে এই যে স্কুল এই রোড এটাকে সবাই সন্দেহ করে, পরে সবাই মিলে এই যে ধানের মাঠ, তখন পানি এখন তো দেখতেছেন শুকনো
শুকনো
ধানের মাঠ, এই পানির মধ্যে সবাই টর্চ দিয়ে খুঁজতেছে খুঁজতে খুঁজতে রাত্র 8টা বাজে, এই যে আমরা স্কুলে যে সাইডটা বসে আছি না খালের, এই সাইডটাই ওই যে সামনে দক্ষিণ দিকে দেখতেছেন ওইখানে।
ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল, ডর শুনছেন আপনি এবিসি রেডিও FM 89.2 এ। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসবো, মাত্র 3 মিনিটের বিরতি, সঙ্গে থাকুন। ডর
FM 89.2
এবিসি রেডিও FM 89.2
গরম বাড়ছে ধীরে ধীরে, এবং রাতের বেলা এখন ফ্যান ছেড়ে ঘুমোতে হয়। অনেকেই এই সময়টাতে ঘরে থাকেন না, বাইরে থাকেন, বিশেষ করে গ্রাম অঞ্চলে। দেখা যায় মাঝরাত পর্যন্ত উঠোনে কিংবা খোলা কোনো জায়গায় বন্ধুসহ আড্ডা দিচ্ছেন অথবা ঘুমোচ্ছেন। এইরকম পরিবেশে আপনার কানে যদি ডর অনুষ্ঠানটি থেকে থাকে, তাহলে অদ্ভুত এক অনুভূতির মধ্য দিয়ে আপনি যাবেন। রাতের অন্ধকার ডরের জন্য সবচাইতে অনুভূত সময়। প্রিয় শ্রোতা, আমরা বিরতির পর আবারও ফিরেছি ডরে, এবং ডরে আজকে 4 জন বন্ধুর জীবনের অধিভৌতিক ঘটনা উপস্থাপিত হচ্ছে। আমরা তাদের কাছে আবারও ফিরে যেতে চাই। একটু পরে আপনাকে মনে করিয়ে দেব ডর মানে যে ভয়, সেই ভয় পাওয়ার বিশেষ রেসিপি। আবারও ফিরছি সুমন ও রেহানের কাছে অন দ্য স্পটে।
সামনে দক্ষিণ দিকে দেখতেছেন ওইখানে আপনার ওর লাশ পাওয়া যায়, চোখ টোক কাটা, রক্ত পড়তেছে। আমি ওইটা
চোখ কাটা,
হ্যাঁ চোখ কাটা, চোখের যে এই উপরের এগুলো সব কাটা,
রক্ত পড়তেছে। আমি সে আমাদের আত্মীয় হয়ও, পরে আমি আমার দাদা বাবা সবাই মিলে গেলাম রাত্রে।
এমন কি কোনো ছিল যে কোনো পারিবারিক শত্রুতা?
না না, সেটা পারিবারিক শত্রুতা যে বলবো, যে ওরা যে তিনজন গেল খেলতে পারো সবাই ছোট, যে ওরা যে মারবে বা মেরে ফেলে দিবে এটা
এরকম কারোর সাথে কি কোনো শত্রুতা?
না 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 না, ওদের ওদের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না, আর ও তো ছোট মানুষ, ওদের সঙ্গে
তো আমরা এই ধরনের ঘটনা চিন্তা করার মতো কোনো কারণ
না, এরকম কোনো কিছু চিন্তা করা যাবে না। আর এখানে এরকম ঘটনা মানে টুকটাক আসি, আপনি এটা
আরো ঘটেছে এরকম কিছু,
এটা সবাই ধারণা করে নিচ্ছে বা এই লাস্ট নিয়ে কেউ কোনো বাড়াবাড়ি করেনি।
কোথায় পাওয়া গেছিল এক্স্যাক্টলি, মানে এটা কোনো পানির মধ্যে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি দেখলেন না এখন শুকনা যে মাঠ দেখতে পাচ্ছেন সামনের দিকে, এখানে যে পানি তখন থাকে আপনার এটাকে বলে আমাদের এলাকায় জ্যৈষ্ঠ মাস, তখন ধান লাগায় এর মধ্যে কাদা পানি, এর ভিতরে পাওয়া যায়, একবারে পড়ে আসে চোখ টোক কাদা আর রক্ত পড়তেছে এই অবস্থায়।
আচ্ছা যাই হোক, আরো একটা ঘটনার কথা আপনি বলছিলেন, দুইটা ঘটনা তো আরেকটা ঘটনা,
এই ঘটনাটাও ওদের ফ্যামিলিকে কেন্দ্র করেই, ওর দাদাকে কেন্দ্র করে। ওর দাদা হলো মুরব্বী মানুষ, কত বয়স 55-60 হবে, বিকালবেলা ঘুরতে বের হয়েছে, এই রুটি গেছে, তারপরে সন্ধ্যা হয়ে গেছে, খুঁজতেছে পাইতাছে না, কোথায় গেল কোথায় গেল সবাই খুঁজে, কোনো খবর নেই। এখন ওই সবার ভিতরে আবার ওই একটা চিন্তা ঢুকে আসছে যে আসলে ধরনেরটা কিছু হবে, কারণ অন্য অন্য লোকেশনে খুঁজছে কোথাও পাওয়া যায় না, তাইলে এদিকে গেছে এদিকে একটা কিছু হতে পারে। পরে সবাই মিলে ওই যে জায়গায় আমার ট্রেনের লাস্টটা পাওয়া গেছে ওখানেও খুঁজছে, এই স্কুলের মাঠ টাট এই যে সাইডের এই পুকুরটা দেখতেছেন কচুরিপানা পড়া, এই পুকুর এই খাল কোথাও কোনো ইয়ে নেই। পরে করলো কি, যে আসার পথে দেখছেন এই যে রোডটা দিয়ে গোল খাত আছে একটা, এই খাতের ভিতরে সবাই খুঁজতে খুঁজতে ওখানে গেছে, পরে 7টার দিকে দেখে কি ওখানে উনি গাড়টা ভাঙা পড়ে মরে আছে। মানে সাধারণত মানুষ যদি আপনার পরে মরার পরে তো শক্ত হয়ে যায় একটু, কিন্তু ওনার গাড়টা একবারে ভাঙা এভাবে
ভারী হয়ে গেছে,
আলাদা হয়ে যায় না কিন্তু ভাঙিয়ে
একবারে হয়ে গেছে, ঘাটটা ভাঙিয়ে গেছে
এই অবস্থা ওনাকে পাওয়া যায়। তবে ওখান থেকে ওনাকে নিয়ে যায়।
আর আপনি এরকম একটা স্কুলে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন,
আসলে আপনারা এটা পছন্দ করেছেন ঘটনা শুনে।
ইনফ্যাক্ট মানে আমরা যেই ধরনের জায়গায় আমি আর রেহান ঘুরে বেড়াচ্ছি, মানে আমরা দুজন কথা বলছিলাম এরকম, যে স্পটটা আসলে দুর্দান্ত একটা স্পট,
এই সমস্ত স্থানে পছন্দ করেন বিদায়ী আমি আপনাদের ইনফরমেশন দিয়েছি যে,
না সেজন্য থ্যাংক ইউ আপনাকে যে এরকম একটা স্পট আপনারা দিয়েছেন। এবং একটা সময় সুমন ভাইয়ের সাথে কথা বলছিলাম এই আড্ডার ফাঁকাতে, সুমন ভাই ভুলে গেছে, সুমন ভাই আমাদেরকে আপনি জানিয়েছিলেন যে এই স্কুলটাতে নাকি স্কুল ছুটি হওয়ার পর যখন নীরব হয়ে যায় বিকেল বেলাও কেউ একা,
এটাতে আপনার হলো বিকেল বেলা টোটালি কেউ আসবে না, সকাল বেলা আপনার 9টার আগে দেখবেন কেউ নেই, এবং রাত্রে এই রোড দিয়ে টোটাল কোনো মানুষ চলাফেরা করবে না, এই রোডে টোটালি সন্ধ্যার পরে কোনো লোকজন যদি আসে 4-5 জন আপনার কখনো এই জায়গায় আমি একা আসি নাই, যত সাহসী মানুষ হোক না কেন কেউ এখানে একা আসে না কখনোই।
তো সুমন ভাই এই হচ্ছে আপনার মোটামুটি যে ঘটনাগুলো আপনার কাছে জানলাম আপনার নিজের সাথে ঘটা এবং স্কুলকে নিয়ে।
জি 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 ভাইয়া, এই পর্যন্তই ঘটনা। সুমন ভাই এবং রেহান ভাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই স্পটে আসার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে যে আপনি এত সুন্দর একটা স্পটে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন।
আপনাদের অনেক কষ্ট হয়েছিল, অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে।
ওকে সুমন ভাই, আমরা চলেন, আমরা আরো কিছুক্ষণ তো থাকি এখানে, আরো কিছু জন অপেক্ষা করছে তাদের ঘটনা।
ওকে ওকে ওকে,
মানে এবার অনেকে আছে যে একটু বেশি মাত্রায় সাহসী, অনেক ভয়ের গল্পেও ভয় পায় না, এটা আসলে যার যার ব্যাপার। তো যাই হোক, আমাদের সাথে একজন আছে, তার পরিচয়টা আগে একটু জেনে নিই। ভাইয়া কেমন আছেন?
ভালো আছি ভাইয়া, আমি হচ্ছি সাইফুল ইসলাম জয়।
সাইফুল ইসলাম জয়, কোথায় থাকেন?
কোথায় থাকেন? আমি নারায়ণগঞ্জ পঞ্চকোটিতে থাকি।
আচ্ছা, কি করেন এখন আপনি?
এখন একটি বর্ডার তার কোম্পানিতে ওখানে জব করি।
ওকে, এই ধরনের ব্যাপারগুলো প্যারানর্মাল ব্যাপারগুলো বলি, এগুলোর প্রতি কি আপনার বিশ্বাস সবসময় ছিল?
আমি বিশ্বাস না বলো, আমি জিনে বিশ্বাস করতাম, তো এমনি আত্মা তাত্মা যা থাকে আর কি এগুলি আর কি শুনি আর কি। তো আমি আজকে যে ঘটনা শেয়ার করবো সেটি আর কি ওই আত্মা বিষয়ে একটি ঘটনা আর কি, এই আর কি।
ওনার মাঝে কিছু না কিছু বিষয়টা হয়তো ওইভাবে প্রকট ভাবে ছিল না, কিন্তু কোনো না কোনো ভাবে একটু এই বিষয়গুলোর প্রতি তার একটা মিনিমাম লেভেলের বিলিভ ছিল। রাইট, যাই হোক, আমরা কথা না বলে সরাসরি তাহলে ঘটনায় চলে যাই যেটা আপনার সাথে ঘটেছে।
জি, আমি প্রথম যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি সেটি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, এবং সেই ঘটনাটি ঘটে 2006 সালে।
এবং 2006 সালে
জি, তখন আমি একটি প্রাইভেট কার সেখানে আমি হেল্পার ছিলাম আর কি।
প্রাইভেট কার শেখানোর ওখানে হেল্পার
ছিল আমার ওস্তাদ, ওনার নাম আর কি জাংলি ছিল। আমি সবসময় ওনার সাথে ডিউটি করতাম, বলতে গেলে খুব ভালো একটি ভাই আর কি, আমাকে ছোট ভাইয়ের মতো দেখে। একদিনের ঘটনা যে তখন আর কি 12টা বাজে রাতের, যখন আমরা গাড়ি বন্ধ করব, ঠিক তখনই কিছু লোক মানে আমাদের কাছে আসে। আমরা চা খাচ্ছিলাম, দোকানে ছিলাম, দুটা লোক মানে আয়সা বললো যে আপনারা কি কেউ এখন গাড়ি টিপ নেবেন? তো আমার ওস্তাদ উনি বললো যে কোথায় যাবেন, যে আমরা মাদারীপুরের কোন একটা এলাকায় যাবো, এত লম্বা একটা রাস্তা, অনেক বড় মোটা অঙ্কের ভাড়া হবে। তো সে বসা থেকে দাঁড়ায় গেল যে আচ্ছা কি নিয়ে যাবেন আপনারা? তো উনি বললো যে আমি একটা লাশ নিয়ে যাবো।
আচ্ছা, তো মানুষ আসছিল,
দুজন ছিল যে না ভাই আমি এটা পারবো না, আমরা লাশের টিপ এত রাতে মারতে পারবো না।
মানে লাশের কথা শুনে উনি পিছাই গেছে যে আমরা নিব না।
জি জি, নিব না। তো উনি অনেক আহতি মনিত করেন যে ভাইয়া দেখেন অনেক রাত হয়ে গেছে, আমরা লাশটা নিয়ে যেতে পারছি না, কেউ যেতে রাজি হইতেছে না, তো আপনি যদি আমার লাশটা একটু ওই জায়গার মতো পৌঁছে দিয়েছেন তো আপনার যেই ভাড়া আমি তা থেকে ডাবল দিব। মানে উনি বললো, আমার ওস্তাদ উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, ভাড়া যখন ভাড়া দিতেই চান তো এটা আমাদের কাজই। আচ্ছা ঠিক আছে, রাজি হলো। তো আমাকে বললো যে চল যাই। আমি তখন মানে জিনিসটা মানে মানতে পারলাম যে একটা লাশ নিয়ে যাবো। একটা কথা বলে রাখি যে লাশ কিন্তু দু রকমের, একটা হচ্ছে মানে কোনো মানুষ যদি মরে যায় সুইসাইড করে বা অ্যাক্সিডেন্ট হয়, ওটাকে কিন্তু কোনো যাতায়াতে নিতে হলে জানাজা দিয়ে বা গোসল করে কিন্তু নিতে হয়, আমি তো সেটা জানি। তবে ওই লাশটা ওটা অ্যাক্সিডেন্ট ছিল,
অ্যাক্সিডেন্ট ছিল,
ওটাকে আপনার গোসল করেনি, জানাজাও করেনি, শুধু করলো কি আপনার কাফনের কাপড় না, ওটা দিয়ে পেশায় আপনার পাটিতে পেশায়।
কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে?
একটা জুতার কোম্পানি ছিল সেখানে জব করতো, তো কারেন্ট চলে যেত, মেন সুইচ অফ করতে হয় কারেন্ট চলে গেলে, সেটা মনে ছিল না। তো যখন কারেন্ট চলে আসে উনি তো ঘুমাইছিল, তো তখন আর কি মেশিন চলা অবস্থায় বেলের ভিতরে মানে অনেক মানে চেহারা অনেক অ্যাক্সিডেন্ট হয়, তার যে চেহারার
অংশটা বেলতে আটকে যায়,
মানে চেহারা মানে দেখার মতো না, মানে অনেক ভয়ানক একটা চেহারা হয়ে যায়। ওনার একটা মামা ছিল, দুই সম্পর্কে মামা বলে আর কি, উনি তার বাড়ি টারি ঠিকানা সবই জানতো। তো উনি আর ওই কোম্পানি যে ম্যানেজার ওনাকে নিয়ে বললো যে ভাই মানে 2006 সালে তখন তো আর ফোন টোন সংযোগের তেমন একটা মানে ব্যবস্থা ছিল না,
মানে উনি যেটা বলতে চাচ্ছে তখন আর কি এতটা ছড়ানো ছিটানো ছিল না যে হঠাৎ করে মোবাইলে ফোন করে একটা খবর দিয়ে গ্রামের মধ্যে এইভাবে ছড়াই যায়নি বিষয়টা। ওকে, তারপর
ওই লাস্টার যে মামা ওনাকে বললো, ম্যানেজার বললো যে আচ্ছা চলো, তাহলে তুমি যখন চিনো তখন আমরা লাস্টটা পৌঁছে দিয়েছি। তো রাতে লাস্টটাকে বাড়ি করে কাপড় কাপড় পরে আপনার পার্টিতে পেশায় পেশানোর পর বাইরে বাড়ি করে ওই আর কি আমাদের কাছে আসলো, বললো যে তুমি পৌঁছে দিয়েছেন। তোমার যখন বড় ভাই বলছে আমি রাজি হলাম।
আচ্ছা ভাইয়া একটু সরি একটু জিজ্ঞেস করে নিই, আপনাদের গাড়িগুলো কি ধরনের ছিল?
প্রাইভেট কার তো চিনেন, পিছনে যে ডালাগুলো থাকে পিছনে মাল নেওয়ার জন্য ওগুলা। আমরা করলাম কি লাশটাকে যে পিছনে যে মালামাল রাখার যে জায়গা থাকে না, সেটাতে আমরা লাশটাকে রাখি পাটিতে পেছন অবস্থা রাখলাম। তো আমরা মানে যাত্রা শুরু করলাম আর কি, লাশটা যাবে আপনার মাওয়া ঘাট হয়ে সেখান থেকে নদী আসেন যে আপনার ফেরি দিয়ে পার হলে
পার হতে,
হ্যাঁ পার হতে একটা হোটেল, ওই হোটেলের যেই আপনার মালিক ওনারই মেয়ে মাওয়া, যেটা কিন্তু একটা রাস্তা পড়ে যে ডান পাশে জঙ্গল বাঁ পাশে জঙ্গল মানে আধার আর কি, রাস্তাতে কিন্তু আইল্যান্ড দেওয়া থাকে মাঝে মাঝে যে গাড়িটা যাওয়ার সময় কিন্তু ঝাঁকি খায়। ওই জায়গাতে আমরা যখন যাই তো গাড়িটা যখন ঝাঁকি খেলো ভাইয়া, সাথে সাথে পিছনে যে ইটা থাকে না ঢাকনাটা সেটা খুলে গেল। আমার ওস্তাদ ফিল করতে পারলো যে হয়তো পিছনে কোনো একটা শব্দ হয়েছে হয়তো খুলে গেছে। তো আমাকে বললো দেখতে পাবো সাইফুল কি হইলো, ওনার হাত ধরে বললেন ভাইয়া আমি ভয় পাইতেছি আপনি তো দেখেন। তো উনি নামলো, নামা দেখলো যে হ্যাঁ আপনার ওই পিছনে ঢাকনা খুলে
একডালা খুলে গেছে,
হ্যাঁ একডালা খুলে গেছে। তো উনি লাগাই দিল, ভাবলো হয়তো হতেই পারে এখানে একটা আইল্যান্ডও আছে, উনি উঠলো গাড়িতে আবার চালানো শুরু করলো। আবার কিছু দূর এগিয়ে গেলে আরেকটা আইল্যান্ড পড়ে, কয়েকটা আইল্যান্ড ছিল আর কি, দুটো আইল্যান্ডে যখন আমরা জাতিটা খাই তখন ওই ঠিক একই শব্দটা হয়। তো আমার অবস্থা উনি আবার ফিল করলো যে হয়তো আবার ব্যাগডালাটা খুলে গেছে, উনি পিছনে তাকাইলো, তো তাকাই দেখলো যে না ব্যাগডালা তো খুলে নাই। তো উনি বললো হয়তো শব্দ হইতেই পারে স্বাভাবিক, তো উনি আর একটা জিনিসটাকে মাথায় ই করলো সে গাড়ি চালাচ্ছে। তো এমন সময় মানে একটা মানে এমন একটা মানে ই হলো যে গাড়ির উপর কেউ একটা লাফ দিয়ে পড়লো, এরকম একটা মানে শব্দ ফিল করলো। তো সে মানে গাড়িটা সাথে সাথে ব্রেক করলো যে এটা কি ব্যাপার, কোনো তো ঝাঁকি নাই আইল্যান্ড নাই, মানে গাড়িটা এভাবে ঝাঁকি খেলো কোনো। তাই সে গাড়িটা ব্রেক করে দেখলো যে কিছু হইলো কিনা, তো দেখলো যে ব্যাগডালাটা মানে আলগা হয়ে আছে, মানে তো বললো হয়তো আমি লাগাতে ভুলে গিয়েছিলাম, ঠিক মতো লাগাইতে পারিনি, এবার ছোট্ট করে লাগাই দিই। তো উনি আলগিয়ে দিয়ে যখন জোরে লাগাইতে যাবে ঠিক তখন টাইম যাবে লাশটা নাই। উনি তো অবাক, কি ব্যাপার লাশ কই গেল? ম্যানেজার যে ছিল লাশের সাথে ওনাকে ডাকলো যে ভাই লাশ তো নাই। তো ওনারা গাড়ি থেকে নাইমা আসে, গাড়ি থেকে নাইমা আসার পর দেখে যে সত্যি তো লাশ নেই, কি হলো? তো ওনারা ফিল করলো যে হয়তো যে আইল্যান্ডে যে বাড়ি পাওয়া হয়েছিল জাতি যখন খাইছে লাশ পড়তেই পারে। তো ওস্তাদকে বললো যে ভাই হয়তো ওখানে পড়ছে,
গাড়িটা
ব্যাক করেনি, আধা ঘন্টা রাস্তা কিন্তু পার হয়ে আসছে, তো আবার এত দূর ব্যাক করবো, এখন লাশটা তো নিয়ে যেতে হবে। গাড়িটা ঘুরায়, ঘুরানোর পর যখন ওই আইল্যান্ডের কাছে যায়, তো একটা কথা বলা ছিল ভাই যে ওই লাশটা কিন্তু একটা বক্স ছিল, যে বক্সের ভিতরে একটা লাশটা মানে রাখা হয়েছিল, তারপরে পাঠিয়ে দেয় পেছনে ছিল জানি
কফিন গুলো যে
ওগুলো, তো দেখলো যে যেই জায়গাতে যাত্রী দেখাইছিল আইল্যান্ড ওই জায়গাতে মানে বক্সটা পড়ে আছে। উনি ভাবলো যে ওই ম্যানেজার বলো যে উজি উজি বক্স দেখা যায় গেছে, তখন আমার ওস্তাদ যায় ধরে দেখা যে বক্স আছে কিন্তু অবশ্য লাশ নেই,
মানে বক্সের ভিতরে লাশ নেই,
লাশ নেই। তখন
আচ্ছা আচ্ছা সরি, তো বক্সটা কোথায় পড়েছিল, রাস্তার মাঝখানে?
না না, মানে বক্সটা আপনার ডান পাশে ছিল পুকুর, আর বাম পাশে জঙ্গল টাইপের কিছু ছিল, গাছের সাথে
আপনারা কি বক্সটা দেখে বুঝতে পেরেছিলেন যে বক্সটা পড়ে গেছে নাকি কেউ সরিয়ে রেখেছে এরকম লাগছিল?
না না, আমরা তো তখন কেউ ছিল না, তো তখন আমরা মনে করলাম যে হয়তো ওই পড়ে গেছে, পড়ে যাওয়ার কারণে। তারপর বক্সটার কাছে আমরা যাই, যাওয়ার পর দেখি যে লাশ নেই। তো আমার ওস্তাদ উনি বললো যে হয়তো দেখেন লাশটা ঘুরে টুরে কোথাও পড়ে গেছে কিনা, তার খোঁজাখুঁজি লাগলো আর কি, খোঁজাখুঁজি।
বক্সটা আমাকে একটু বলেন তো, বক্সের যে ঢাকনা এটা কি খোলা ছিল?
জি জি, পড়ে যাওয়ার পর খোলা ছিল।
আচ্ছা, আপনারা যে অবস্থায় বক্সটা পেয়েছেন, বক্সের ঢাকনাটা মুখটা খোলা ছিল?
মুখটা খোলা ছিল।
আচ্ছা,
তো তখন গিয়ে দেখি যে লাশ নেই, তো আমরা খুঁজতে আসি, খুঁজতে খুঁজতে এক সময় যে ওই যে মামা, যে লাশের যে মামা ছিল, বলে যে ভাইয়া একটা পার্টি দেখা যাইতেছে, সেখানে গেল দৌড়ে দেখে যে হ্যাঁ লাশটা ওখানে। অবশ্য ওইটাও একটা গাছের সাথে ঠেঙ্গা হয়েছিল, মানে পার্টি তো অনেক শক্ত করে লাগানো ছিল, তো পার্টিটা খোলা, কি বলে যে
কাপড়,
হ্যাঁ হ্যাঁ কাপড়ের কাপড়, ওটা সম্পূর্ণ পরিমাণে সেরা। তো জি, মানে অনেক মানে রাস্তার বিকট অবস্থা, যেমন মনে হলো যেন মানে এই মুহূর্তে কিছু একটা হয়েছে রাস্তার সাথে। তো ওনারা এত কিছু আর মাথা ঘামায় না, তো লাশ যখন পাইছে উঠায় আবার পাটিটা পেশায় টেশায় আবার গাড়িতে নেয়,
আবার ওই বক্সে ভরলো, এবং
হ্যাঁ গাড়ি বক্সে ভরার পর আবার গাড়িতে ওঠায়, ওঠানোর পর আবার গাড়ি সারে। তো গাড়ি চলছে, কিছু দূর আগে গেলে ওই যে ম্যানেজার উনি বুঝতে পারছে যে হয়তো এখন কোনো প্রবলেম হইতেই পারে, মানে এরকম যদি মানে উনি কিন্তু ভয়ে কিন্তু নার্ভাস ফিল করতেছে। তো উনি করলো কি, রাতে যে গাড়িগুলো চলে না ভাইয়া, তো ওই গাড়িগুলো আস্তে আস্তে উনি বললো কি ভাইয়া একটু ব্রেক করেন, আমি একটু ওই গাড়িটা থেকে একটু পানি নেই। অবশ্য তাদের যে গাড়িটা ওখানে কিন্তু পানি ছিল না, বলো যে আমি তো পানি খাই। তো ওনার উদ্দেশ্য ছিল কি, উনি এই গাড়িতে যাবে না, ওনার উদ্দেশ্য ছিল যে গাড়িটা আস্তে আস্তে নাইটে
চলে যাবে,
চলে যাবে। তো উনি গাড়ি ব্রেক করার পর নামে, নামার পর ওই যে গাড়িটা আস্তে আস্তে ওটাকে হাত দিয়ে মানে থামায়, থামানোর পর টাকা পয়সা ভাই কইরা আপনার ওই যে মামা, মামাকে বুঝাই টুঝাই দেয় যে ভাইয়া এই নেন সব টাকা পয়সা আপনার হাতে দিলাম, আপনি তো ছিলেন, তো আপনি ওনাদেরকে নিয়ে রাস্তা জায়গা মতো পোষায় দিয়েছেন।
তখন আপনারা কোন জায়গাটা আছেন? রাত তখন কটা বাজে?
রাত দুটার কাছাকাছি ছিল। তো
ওই জায়গাটা কোথায় ছিল আপনার মনে আছে?
মানে একটা রাস্তা আর কি, তখন মহল্লা গ্রাম।
আমি কেন জিজ্ঞেস করছি, আমি খুব অবাক হলাম যে এত রাত্রে বেলা হাত দিয়ে গাড়ি থামানো গেছে। এসব সময় রাত্রে বেলা ডাকাতি জাতীয় অনেক কিছু হয়, তো সচরাচর বাস গুলো থামায় না এই সময়, ওই জন্য আমি জানতে চাচ্ছিলাম যে কোন রাস্তায় এভাবে বাস থামালো।
মানে উনি যখন হাত দিয়ে থামে তখন গাড়িটা ব্রেক করে, জায়গাটা কোথায় ছিল সেটা আমি বলতে পারছি না। টাকা পয়সা ওই তার মামার কাছে বুঝাই দিয়া বলে তুমি ওনাদেরকে নিয়ে যাও, আমি গাড়িটা দিয়ে চলে যাই। এখন কিন্তু তারা তিনজন সেখানে রইল, আমি আমার ওস্তাদ
লাশের সাথে
ওনার দূর সম্পর্কে মামার।
তারপর কি হলো?
তারপর আমরা ওনাকে ওই ম্যানেজারকে ছেড়ে দিয়া
আমরা
এমন সময় যে ওই একই অবস্থা যে আইল্যান্ড আবার লাশ পড়ে যাইতেছে,
আরো পড়ে যাচ্ছে,
আরো পড়ে যাইতেছে, মানে আবার মানে একটা ঝাঁকি খাইলেই লাশটা পড়ে যায়। তো আমরা মানে আসলে কিন্তু একটা কথা যে ওই ডালাটা কিন্তু খোলার কথা না ভাইয়া, সারাদিন গাড়ি চালাই কিন্তু ডালা মানে মালামাল মানে এয়ারপোর্ট থেকে অনেক দূর
ওই রাস্তা দিয়ে তো আরো কত গাড়ি যাচ্ছে।
হ্যাঁ জি জি,
কোনো তো ডালা খুলে যায় না কখনো,
না কখনো মানে আমরা আমাদেরটাও কখনো খুলে যায়নি। তো আমরা ফিল করলাম যে কি ব্যাপার, লাশ ওঠানোর পর ডালা খুলে যায় এটার কারণটা কি, আমি ভয় টিকতে পারতাছি না আর কি, আমি এমনিতে আবার একটু বেশি ভয় পাইছি। তো আমি ওস্তাদ আপনাকে বললাম যে ভাই আপনাকে কিছু কোন আমি যাবো না ভাই, আপনি আমার বাঁচান, আমি প্রচুর ভয় পাইতেছি, তো আমি সেন্সিয়াস হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো আমার ওস্তাদ বললো যে ভয় পাইছি না, আর একটু আয়সা বসি, মানে আমার কান্নাকারির মতো অবস্থা, আমি প্রচুর ভয় পাইছি। তারপর গাড়ি যেমন চলে ওই একটা প্রবলেম হইতে আসে, মানে গাড়িটাকে যখন ঝাঁপ দিতে আসে, ডালা খুলে যেতে আসে, লাশ পড়ে যেতে আসে, লাশ উঠাইতে আসে, মানে এই বিভিন্ন সমস্যা হইতে আসে। আমার কান্নাকাটির অবস্থা দেখে আমার ওস্তাদ একটু মানে জিনিসটাকে যে দুঃখ ফিল করলো যে ওর যদি এখন আগে কিছু হয়ে যায়, ভয় যদি এখন হইতে পারে মারা হয়ে যেতে পারে, এখন ওর গার্জেনের কাছে আমি কি জবাব দিবো, আইনের কাছে আমি কি জবাব দিবো। তো আমি তো দুইটা সমস্যা করে গেলাম, একটা লাশটাও যদি আমি ঠিক মতো পৌঁছা না দিতে পারি একটা প্রবলেম, তো এরকম ফিল করে আমাকে ওই মামাকে বলো যে ভাই আপনি তো লাশটা থাকা থাকেন, আমি তো ওকে আশেপাশে কোনো ভাই আছে কিনা সেখানে দিয়ে আসি, তো ওখানে তারপর আমরা আসা যাওয়ার সময় ওকে সেখানে নিয়ে যাবো, আমার জন্য আর কি মায়া করে রাখেন মানে এই প্ল্যানটা করলো। তো আমি একটু খুশি হলাম যে আচ্ছা ভাই আমার এটাই করেন। তো ওই মামা বলো যে ভাই আমি তো লাশের সাথে থাকতাম, মনে আমি তো লাশের সাথে একা থাকাই সম্ভব, নিয়ে যায়।
তোর সাথে যদি মানে এরকম একটা ঘটনা ঘটেছে, তোর একটা লাশের সাথে রাতে দুটা আড়াইটার সময় একলা থাকতে হবে, তুই থাকতে পারবি?
পরিস্থিতি ডিপেন্ড করে, মানে ইউজুয়ালি তো যদি সুযোগ থাকে যে না থাকার অবশ্যই থাকবো না বা পারবো না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তুই যদি বাধ্য হয়ে যাস তোর আর কোনো চান্স
করার থাকে না,
তখন আর কিছু করার থাকবে না, অবশ্যই থাকতে হবে।
সেটাই যাই হোক, তারপরে আপনারা তিনজন মিলে রওনা দিলেন একটা বাড়িতে যেখানে আপনি থাকতে পারবেন,
একটা বাড়িতে আমাকে রেখে আসবে। তো আমাকে একটা দেখা যায় একটা টিনের বাড়ি ছিল, তো গ্রাম অঞ্চলের বাড়ি যেরকম, ওনার তো আর চিনা না যে কোন ঘরটা কার, তো উনি বললো যে কোনো একটা ঘরে দিলেই হয়। তো ওখান থেকে যে কোনো একটা ঘর আপনি নক করলো, দরজা নক করার পর দরজা খুললো একটা মুরব্বী আর, তো ওনার হাতে ধরলো যে ভাইয়া মানে কি বলবো আমার একটা প্রবলেম আসছি, যে একটা লাশ নিয়ে আসছে,
মানে পুরো ঘটনাটা বললো
ওনার কাছে শেয়ার করার।
তারপরে কি হলো,
এই ছেলেটা মানে ও প্রচুর ভয় পাইতে
কি,
আপনারাই তো ওকে রাখেন আপনাদের কাছে, আমি যাওয়ার সময় নিয়ে যাবো, উনি খুব ভয় পাইতেছে ও।
বিরতির সময় হয়ে গেল আর একবার, আপনারা শুনছেন দর এবিসি রেডিও FM 89.2 এ। আজ কি পি আপনার সঙ্গে রয়েছি টিম মেম্বার সুমন ও রেহান এবং সাউন্ডের বেচাল্লবান। দরে আজকে চারজনের জীবনের অধিভৌতিক ঘটনাগুলো এখানে উপস্থাপিত হচ্ছে, ধারাবাহিক ভাবে আমরা সেই ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় শ্রোতা, এই অধিভৌতিক ঘটনাগুলো আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা জানি বিজ্ঞানের জায়গা থেকে এই নন সায়েন্টিফিক ব্যাপারগুলোর কোনো উত্তর নেই, কিন্তু এটা তো সত্য, ভৌতিক যে আবেদন সেটা সৃষ্টির আদি থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় জায়গায় প্রত্যেকটি মানুষের অন্তরে আছে। আমরা সেই আবেদনকে এই দর অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপিত করছি। আরও একবার বিরতির সময় হয়ে গেল, ঠিক 12:06 আবারও ফিরে আসছি আমার টিম মেম্বারদের নিয়ে দরে।
ABC Radio, FM 89.2.
অসংখ্য অসংখ্য মুভি তৈরি হয়েছে, সেগুলোতে দেখবেন রাত 12টার ঘড়ির চেয়ে টং ডং করে কাঁটাটা বেজে ওঠে, সেটাকে ব্যবহার করা হয়েছে বিভিন্নভাবে, এবং ঘড়ির কাঁটা নয়, আসলে ওই সময় যে পরিবেশটাকে দেখানো হয় সেই পরিবেশটাই আমাদের মনে ভয় ধরিয়ে দেয়। ডর একটি ভয়ের অনুষ্ঠান, এজন্যই আমরা বলি ডর মানে ভয়। এই ভয়টা পাওয়ার জন্যে একটা পরিবেশের মধ্যে থাকাটা খুবই জরুরি, সেজন্যই আমরা বলি দরের রেসিপি মেনটেন করে দর শুনুন। রেসিপিটা হচ্ছে একলা ঘর, অন্ধকার, শুনশান নীরবতা, আপনার কানে আছে হেডফোন, এবিসি রেডিওর দর শুনছেন আপনি, জানালার পাশে আপনি শোয়া এবং জানালাটা হালকা করে খোলা, তারপর সাহস নিয়ে শুনতে থাকুন দর। আর যে কিছুই আপনার সঙ্গে রয়েছি, রয়েছে সুমন, রয়েছে রেহান এবং সাউন্ড এলোবান। আবারও ফিরছি গল্পের ঠিক সেই জায়গাতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
ভাগ্যবান যে একটা কথা হবে না, যে ওই যে লোকটার কাছে আমরা গেলাম ওই লোকটা এইসব বিষয়ে জানতো যে লাশ নিয়ে যাওয়ার সময় কি নিয়ম করতে হয় বা কোনো প্রবলেম হলে কি করতে হয়। তারপর উনি বললো যে লাশটা কোথা থেকে আনছো, যাতে হবে
যেখান থেকে আপনারা নিয়ে গেছেন সেটা
বললো। উনি বললো যে আচ্ছা লাশ কোথায়, বললাম যে ওই যে রাস্তা আছে রাস্তাতে রাইছি। উনি মানে এটা শুনে মানে দেখো এতক্ষণ রাস্তা ওখানে আসে কিনা, এই লাশ তোমরা নিয়ে যেতে পারবাই না, অনেক প্রবলেম হয়ে গেছে এরকমই। তো এটা শুনে আমি আরো ভয় পাই যে এবার আমি যাবই না, যাই হোক আমি যাবো না, এটা আমি মানে নিজের কাছে মানে যাবো। তো তোমরা কই যাবা, উনি বললো আমার বলো যে ভাইয়া মামা ঘাট পর্যন্ত যাইবো, আরেকটু আছে। উনি বললো তোমরা তো যাইতে পারবেই না, তখন কি করি একটা লাশের বিষয়, তোমার একটা বিপদে পড়ছো, তাছাড়া আমি ওইসব বিষয় জানি, তাহলে চলো তোমাদেরকে পৌঁছে দিয়ে আসি। তো উনি আমাদের সাথে আগে রওনা হলো। আমাকে সাথে করে তখন আর কারণ তো আমরা গেলাম, তো গাড়িতে উঠা দেখাইলাম যে এরকম এরকম এবার এভাবে হয়েছে। তো বলো আচ্ছা আর কোনো সমস্যা নেই তোমার গাড়ি সারো। তখন ওইটা যথাযথ গাড়ি সারি, সারার পর ওই প্রবলেম হইতাছে এবং ওনারা আমার দেখা যায় যে এরকম এরকম হয়েছে।
এরপর ওনাকে নিয়ে যাওয়ার সময়
গাড়ি কিন্তু প্রচুর স্পিডে চলছে, কিন্তু গাড়িটা মনে হচ্ছে যে পিছন থেকে কেউ ধরে রাখে ভাইয়া, মানে গাড়ি চলতেছে না। খালি রাস্তা তো আমরা জানি যে খালি রাস্তাতে গাড়ি কিন্তু অনেক স্পিডে তো চলে।
এইখানে রেন মনে আছে আমরা আরো কয়েকবার গাড়ি নিয়ে যাওয়ার সময় হচ্ছে স্পিড অনেকেই বলেছে যে ড্রাইভাররা
সামহাও এটা মেইনটেইন হয় না, অনেক স্লো হয়ে যায় গাড়ি লাশ ক্যারি করলে।
তারপর ওই আমাদের পিছনে ধরে রাখতেছে, উনি মানে একটা শব্দ করলো যে জিনিসটা মানে ওই যে লোকটা আমাদের সাথে আসছে একটা কথা বললো যে কে রে ওখানে আইলাম, কিন্তু মানে এরকম একটা কি কি জানি বলতেছে। ওনার কথা শুনে আমি আরো ভাইয়া ভয় পাইতেছি, বলে যে তোমরা কোনো কথা বলো না, তোমরা শুধু গাড়ি চালাও, যা হয় হইব, তোমরা গাড়ি ব্রেক করবো না, তোমরা ভয় পাইবো না, তোমরা চালাবো, কিছু হইব না। তখন আমরা ভয় পাইলেও গাড়ি মানে গাড়ি চলতেছে। তো যখন মামাঘাট পর্যন্ত আমরা পৌঁছাই প্রবলেম নেই আর কি, সব কিছু মিলাই দিলে যখন পৌঁছাই, পৌঁছানোর পর যখন লাশটাকে বক্স থেকে নামানো হয়, এবার কিন্তু নৌকাতে উঠাইবো ভাইয়া, যে নৌকাতে উঠাই
আমি নৌকা বলতে কি মানে ট্রলার
ট্রলার নৌকা,
কারণ পথটা তো অনেক বড়, সাধারণ ছোট নৌকা দিয়ে যাওয়া
সম্ভব না, মানে ট্রলারে উঠাই। তো ট্রলার ওঠানোর পর দেখলাম যে একটাই ট্রলার ছিল, যে ট্রলার চালায় উনিও ছিল, মোট আমরা এখন হলাম কজন না,
চারজনের মতো হয়ে গেলেন
আপনারা। আমরা ট্রলারে উঠি, লাশটাকে উঠাই আমরা উঠি, এবং সেই ট্রলারতে কিন্তু ওই যে আপনার কি বলে যে ঘর বানানোর মতো একটা অবস্থা থাকে না ট্রলার ভিতরে, ওইটার ভিতরে লাশটাকে আমরা ঢুকাই। অবশ্য আমরা লাশটাকে দেখতে পাচ্ছি না, তো আমরা বাইরে বসি যখন ট্রলার চলছে, অন্য সময় যখন মাঝামাঝি যায় নদীর মাঝামাঝি, তখন ফিল করতে পারলাম যে নৌকাতে কেউ একজন উঠলো, মানে তখন নৌকাকে ঝাঁকি খেলো ভাইয়া।
মানে কি বুঝলাম না, এই জায়গাটা
নদীর মাঝখানে,
নদীর মাঝখানে
যখন আমরা নৌকা মানে টলাটা নিয়ে নদীর মাঝখানে পর্যন্ত যাই,
আচ্ছা তখন হঠাৎ করে নৌকাটা ঝাঁকি খেয়ে গেছে, মনে হচ্ছে
যে কেউ যেন উঠলো।
আচ্ছা নৌকার মধ্যে হঠাৎ কোন একটা মানুষ উঠলে বা কোনো কিছুর মুভমেন্ট হলে যেই ধরনের হয় এরকম হয়ে যায়।
ড্রাইভার বলো যে কি ভাই এরকম হলো কেন, ওই যে আমাদের সাথে যে লোকটা আছে উনি বললো কোনো কথা বলবো না, তুমি ট্রলার চালাও, যা হয় হোক, তোমার ট্রলারে কিছু হবে না, একটা মানুষের কিছু হবে না, তুমি চালাও, যা হয় এটা আমি বুঝবো। তো উনি ট্রলার চালাইতেছে, তো ধান দিকটা ভাইয়া আমি একটা মানে হাইট হয়ে গেল, যেমন এখন ধান দিকটা মানে দুই বাজে ওই যে লোক উনি বলতেছে যে এই লাশ তো প্রবলেম হয়ে গেছে, এই লাশ তো এখন নিয়ে যেতে পারবো না, দেখো কি হয়, এমন হইতে পারে লাশ এর কিছুই পাইবা না, শুধু হাঁটি বা হাড় এইসব কিছু পাইতে পারবো। তো ডান দিকে যখন কাইট হলো উনি বললো যে এখন ডান দিকটা খাইতেছে, বলো যে কে খাইতেছে, কয়ে যে খাক তোমার এরা শোনা দরকার নেই, তুমি তো
কিন্তু কফিনটার সামনে তখন না আপনারা কফিনটাকে নিচে রেখে দিয়ে
কফিনটা তো ছাউনির ভিতরে,
জি কফিন ভিতরে
আপনারা ছাউনির উপরে,
আপনাদের কারো কিউরিওসিটি হয়নি ভিতরে যাই দেখি
না, আমরা মানে ভিতরে কি হইতাছে আমরা দেখতে পারলাম,
ভয়ও কেউ যেতে যাচ্ছে
না, যেতে যাচ্ছি না, মানে উনি যে বললো যে যা হয় হোক তোমাদের মাথা কামান দরকার নেই, তোমরা চালা।
আচ্ছা
তো আমরা এটা নিয়ে ভয় পাইতাছি আর বেশি কিছু কথা শুনি না, আমাদের যেটা কাজ আমরা শুধু চাইতাছি আর কি। তো ধান দিকে যখন কাজ হবে তো উনি বলো যে ধান দিকটা খাইলো, মানে এটা বলতে হয় আর কি নিয়ম নাকি। তো আবার আবার দেখলাম যে কিছুক্ষণ পর ধান দিকটা কাজ হলো,
কিন্তু আপনারা একই জায়গায় বসে
আছেন, একই জায়গায় বসে আপনার নড়াচড়া কথা শুনে, কিন্তু ওই যে ট্রলারটা ওইটা ডান দিকে বাম দিকে উনি হইতাছে, যখন বাম দিকে হইলো তখন উনি বললো যে এবার কিন্তু বাম দিকটা খাইতেছে। হ্যাঁ, তো যাই হোক, বাম দিকটা খাওয়া শেষ হওয়ার পর এবার কিন্তু সোজা হয়ে গেল ট্রলার, এদিকেও চলো না এদিকেও নড়ে না, এবার সোজা চলতেছে। উনি বললো কি এবার মাঝখানটা খাইতে আসে, কি বলবো ভাইয়া, তখন আমার সারা শরীর মানে মনে হলো শীতকাল ছিল হালকা, মানে আমার সারা শরীর মানে ঘামে ভেজা, মনে হলো যেন আমার শরীরে কেউ পানি ঢেলে দিচ্ছে এরকম একটা অবস্থা, এতটা নার্ভাস হয়ে গেছে। কি বলবো, আমাদের সাথে ঘটছে আমরা বুঝতে পারছি কি হয়েছিল, অবশ্যই যদি অন্য কারো আপনাদের সাথে যদি কারো রিলিফ না যারা,
ডেফিনেটলি এরকম একটা পরিবেশে নদীর মাঝে কিছু করারও নাই, তখন
কিছু করার নেই, আমরা তো এখন লাভ দিয়ে যাইতে পারবো না, কিছু যা হয় আমার ছেড়ে মানে।
তারপর কি হলো?
তারপর যখন মাঝামাঝি ওই যে খায় বললো, তো আমরা যখন পারে চলে আসি ওইখানে, আমরা যখন নেমে যাবো ওখানে, তখন আমরা ট্রলারটাকে মানে ভিড়াই, ভিড়ানোর পর বক্সটা বাড়ি করি। তো একটা কথা বলি যে আমরা যে বক্সটা যে যখন আগাইলাম মানে মানে ট্রলারে ওঠানোর সময় যে আমরা ভাতটা পাইলাম, নামানোর সময় ভাই সেই ভাতটা পাই নাই, অনেকটা হালকা মানে অনেক হালকা হয়ে গেছিল খুবই, মানে আমি দর্শন যে ভাই ওনা বলো যে কি ভাই লাশ এত হালকা হইলো কেন, হইতেই পারে তোমার এত কথা তোমার লাশ নামাও, নামানোর পর যখন ধারা দিবে দেখলাম ওই যে ভিতর থেকে একটা লোক বাইরে আসতেছে, এবং লোকটা মানে অনেক চিকন ভাইয়া, অনেক চিকন, যেমন তার পেটের সাথে পিঠ।
আগে ছিল না এই লোকটা ট্রলারে?
না আগে ছিল না, আমরা দেখিনি, ভিতরে ছিল না, তখন আমরা যে পর্দা বলে না সেই পর্দাটা উঠানো ছিল, লাশ আমরা ঢুকাই দিয়া পর্দা নামাই দিই, এবং আমরা ওই যে কজন ছিলাম ওই কজন শুধু ওই যে মাঝখানে যে আর কি বললাম আর কি, যে শব্দ পেলাম, তো তখনই তো যখন আমরা নৌকাটা ভিড়াই ট্রলার,
তখন দেখছেন একজন বের হয়ে আসলো।
হ্যাঁ, বের হয়ে আসলো।
ওকে, তারপর
লোকটা শুধু একটা কি বলবো একটা লুঙ্গি পরানো ছিল, সাদা কালারের লুঙ্গি, এবং গায়ে কোনো জামা ছিল না, শীতকাল, এবং অনেক শিখুন ছিল লোকটা, আপনার পেটের সাথে পিঠ লাগিয়ে যেতেছে এরকম একটা অবস্থা। ড্রাইভার বললো কি ভাই আপনি কখন উঠলেন, বা আমি তো কাউকে উঠাইনি, সবাই বলতেছে এই তো ভাই আমি না উঠলাম আপনি না উঠাইলেন, তো ওই যে আমাদের ছাদে যে লোকটা আসলো উনি আর কথা বলল না, ওনার মতো ওনার থাকে, তো উনি আর কি ভয় আর কোনো কথা বলতেছে, আমি গলা দিয়ে কথা বাইর হইতেছে না, মানে মানে খুব মানে কাঁপতেছে আর কি। তারপর যখন রাস্তা নিয়ে উঠায়, তো ওই লোকটা যখন নৌকা থেকে নামে, নামার পর বলল ওদের তিনজনকে রাইখা যান, ওই যে ড্রাইভার আমার আর ওই যে মামা, ওদের তিনজনকে রাইখা যান, আপনি আর এই নৌকার ট্রলারের ড্রাইভার আমরা দুজন রাস্তা নিয়ে যান, ওদের তিনজনকে রাইখা যান। ওই লোকটা বলতেছে
কোন লোকটা?
ওই যেটা মানে নৌকা থেকে বলতেছে কেন ওনাদের দিয়ে আপনি কি করবেন, বলে ওনাদের আমি খাবো আর কি, মানে এরকম কিছু বলতে
মানে কি
মানে মানে কি বললো যে লাশ খায় নাকি পিসাস নাকি খারাপ কিছু
বলে, ডিরেক্ট বলছে যে আমি ওনাদেরকে খাবো।
জি, মানে ওই ওই লোকটা বললো যে ওনাদেরকে খাবো, তো খাবো বলার পর আমি ভাই খুবই মানে এমন একটা চিকার দিয়ে যায় চিকার অবস্থা, আমি সাথে শেষ হয়ে, তো ওই লোক যে আমাদের সাথে আসলো যে বললো যে তুই ওদেরকে খাইতে পারবি না, আমি খাচ্ছি তুই খাইতে পারবি না, বল তুই কিছু কথা পারবি না আমি ওদেরকে খাবোই। তো আসলে একটা কথা যে আমাদের রং হয়েছে দুইটা, একটা হলো যে লাশটাকে গাড়িতে রাইখা, তিনজন আমরা যে ওই বাড়িটা থেকে এই একটা প্রবলেম, আর দ্বিতীয় প্রবলেম হলো লাশটাকে গোসল করা হয় নাই, জানাজা পড়ানো হয় নাই, কিছু করা
হয় নাই,
অথচ যাত্রাপথে চলছে। তো আমি যখন চেঞ্জ হয়ে যাই, তারপর কি হয় আমি আর জানি না, তো বাকি যা ঘটে সেটা আমি আমার ওস্তাদের কাছ থেকে শুনি, তো আমি আমার ঘরে যাই, তো উনি বলো যে তুই কাউকেই খাইতে পারবি না। তারপর উনি লাশ নিয়ে যাইতেছে হোটেল পর্যন্ত পৌঁছায় যাইব,
এর মধ্যে আশেপাশে আর কোনো মানুষ
ছিল না, আশেপাশে মানুষ ছিল না, তখন রাত ফজর আজানের ম্যাক্সিমাম আধা ঘন্টা কি 40 মিনিট আগে হবে এটা। উনি পিছনে পিছনে আসতেছে, মানে ওনারা দৌড়ে যায়, ওই যে আমাদের সাথে যে লোকটা আসলো উনি আর এই ট্রলারের ড্রাইভার মামা আর আমার ওস্তাদ, ওনারা বক্সটা নিয়ে দৌড়ে যাইতেছে, এমনিতে বক্সটা খুবই হালকা, দৌড়ে যে পালতেছে, আর আমাকে যে ওই যে লোকটা উনি কাঁধে নিয়ে মানে দৌড়ে আসতেছে, মানে আমি তো সেন্সলেস হয়ে পড়ছি, আমি তো আর কিছু বলতে পারবো।
লোকটা আপনার বাড়ির লোক?
মানে ওই যে লোকটা
কবিরাজ লোকটা, ও
কাঁধে নিয়ে আমাকে নিয়ে দৌড়াতে আসে, পিছনে যে লোকটা ছিল যে খালি গায়ে মানে লাশ খাবে নাকি মানে মাংস খাবে বললো আর কি, ওই লোকটা হাইটে আসতেছে আমার সাথে যারা ছিল ওনার দৌড়ে আসে, আর ওই যে ওই লোকটা অথচ মানে যেমন কি হাত বাড়ালে দৌড়ে ফেলাবে এরকম একটা অবস্থা। তো ওই হোটেলটাতে যায়, অনেক কিন্তু হোটেলে কাজ করে, তার হোটেলে ঘুমায়, তো হোটেল নক করলো, ওই যে সাতার নক করার পর খুললো, খোলার পর থেকে এই হোটেলের মালিককে বলো যে হোটেলের মালিক তো বাসায় চলে গেছে, আমরা বলো আপনারা কারা, আমরা এখানে কাজ করি, ওনাকে ডাকেন, ওদের কাছে আবার ফোন ছিল, যে ফোন করে আমরা মা জনকে বলে যে একটু আসেন
মহিলা লাশ ছিল,
যে মহিলা লাশ ছিল ওনার মেয়ে আর কি, উনি বললো যে আচ্ছা লাশটা কি খোলো দেখি, তো যখন খোলো বলি দেখলো মানে তখন আর ফ্যামিলি মেম্বার কেউ আসেনি, যে লাশে যে আরো যে ফ্যামিলি মেম্বার যে মা খালা মরে
প্রত্যেকে আসে নাই,
কেউ আসে নাই, তার বাবা আসে, বাবা আসে, উনি বলো যে খোলো তো দেখি তার লাশ পানিতে যখন সরাই ভাইয়া কি বলবো, এরকম একটা মানে জিনিস দেখতে পারো যে শরীরে এক পরিমাণ মাংস নেই, সমস্ত হাঁটি শুধু মাথাটা আছে, মানে মাথাটার অবস্থা এরকম, মাথাটা দেখলো মানে মানে
ভয়ঙ্কর অবস্থা,
অনেক ভয়ঙ্কর বিকর একটা চেহারা আর কি, অদৃশ্য একটা চেহারা আর কি।
সাকিব ভাই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি আমি মাত্র আমরা সবাই জানতে পারলাম, শ্রোতা বন্ধুরা এখনো জানতে পারবে, লাশটা একটা মেয়ের লাশ ছিল, বাট আমরা তো শুনেছি আপনি শুরুতে যখন বললেন লাশটা ছিল একটা ফ্যাক্টরিতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ কারেন্ট চলে আসায় বেল্টের ভিতরে চলে যায় মাথাটা, ফ্যাক্টরিতে কি রাতের বেলা মেয়েদেরকে থাকতে দেয়? আমি একটু কনফিউজ,
আমরা একটু কনফিউজ। আমি বলতেছি আপনাকে যে একটা কথা বলা হয়নি যে ওই ফ্যাক্টরিতে দুইটা শিফট ছিল, মানে দুজন রাতে কাজ করতো আর দুজন দিনে কাজ করতো, মানে এক সপ্তাহ নাইট করতো এবং এক সপ্তাহ দিনে,
মেয়েদের জন্য এলাউড ছিল,
মানে এটা রোটেশন হতো, বাই রোটেশন এটা চলতো আর কি।
ওই দিন ওনাদের নাইট ডিউটি চলে আর কি, তো রাতে যখন কারেন্ট চলে যায় তখন ওরা বললো যে কি করবো একটু ঘুমাই, কারেন্ট আসলে আবার কাজ করবো না, একটু ঘুমানো তো দরকার, তো ওই ঘুমানোর সময় আর কি আপনার
বিষয়টা কি হবে, আমিও ভেবেছিলাম এটা কোনো পুরুষের বিষয়। ওকে, তারপর কি হলো?
তারপরে যখন আপনারা খুললেন, খুলে দেখা গেল পুরো বডিতে, লাশের বডিতে কোনো মাংস নেই, শুধু
মাথাটা দেখা যেতেছে আর কি।
তারপর
উনি আর কি প্রথমে চিনতে পারেন যে আমার মেয়ের লাশ, কি বলতেছো, আচ্ছা ওর কি হয়েছিল যে এরকম অবস্থা, বললো যে ওর সবকিছু বললো যে এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আনার সময় এই প্রবলেম গুলো হয়েছে, তো উনিও আবার একটু বললো যে আসলে এইভাবে আনাটা তো ঠিক হয় নাই, হইতেই পারে, তো যেহেতু মেয়ের লাশ একটু কষ্ট পাইছে, তারপর ওই যে গার্জেন ফ্যামিলি মেম্বার সবাইকে খবর দিল, সবাই আসা আইসা দেখে মানে বিশ্বাস করতে বাধা যায় যে এটা ওনার মেয়ের লাশ, যে এরকম একটা অবস্থা যে কি হলো, মানে মানে তাদের কাছে একটা স্বপ্ন মনে হইতে আছে যে এরকম
হঠাৎ করে এরকম অসম্ভব,
হঠাৎ একটা রাতে ঘুম থেকে
হঠাৎ মারা গেছে অ্যাক্সিডেন্টে, তার উপর লাশটার ওই অবস্থা মানে স্বাভাবিক
এরকম একটা অবস্থা, মানে ওনারা মানে কি বলবো মানে কিছু বলারই নাই, মানে একটা স্বপ্ন আর কি, তো ভয় পাইতেছে, এবং যাই হোক যত হয়েছে হয়েছেই, এখন তো আর সবগুলো ফিরে আনা যাবো না, তো বলো যে আসা লাস্ট।
ওই লোকটা কোথায় ছিল, যে যে লোকটা, যে রোগা লোকটা?
ওই লোকটা মানে কোথায় যায় তখন আর কি কেউ ওনাকে আর পায় না, তো বুঝলো হয়তো চলে গেছে, তো লাস্ট তো তারা পোষায় দিলই কাজের কাছে, এবং ভাড়াটারা ওই মামার কাছ থেকে নিল, ওরা যখন বাড়িতে ব্যাক করবো ওই যে লোকটা আসলো সাথে, যে কবিরাজ টাইপের আর কি, উনি বললো চলো আমরা চলে যাই, তো যখন চলে যেতে আসে তলাটা কিন্তু আবার পার হইতে দেবো, তলাটা পার হইতে তারপর যখন নদীর পুকুর সামনে যায় তো দেখে ওই লোকটা দেখে তলার বসে আছে, এবং বলতেছে যে তোর তলা দিয়ে পার হবি, তোর তলার ভিতরে খাবো, আর তুই কিভাবে বাঁচাস আমি এটাই দেখবো। তারপর ওনারা কি করে আবার সেখান থেকে দৌড় মারে, দৌড় মারার পর যে এখন বাস্তব তো হইব, সকাল টকাল হইলে তখন আর কি যাওয়ার একটা
ট্রলারে উঠে নাই তারা,
তার ট্রলার ওখানে ওখান থেকে মানে দৌড়ে চলে আসে।
গাড়িটা কোথায় রাখা?
আমার জ্ঞান ফিরে যখন ওই ফ্যামিলিদের কাছে লাস্টটা পৌঁছাবে তখন আমাকে পানি টানি সেটা আর কি,
হোটেলে যখন নিয়ে যায়
তখন ওইটা মানে ওই দৌড়াদৌড়ি হয়েছে তখন আর কি হয়েছে,
হইচইয়ের মধ্যে আপনি
আমি আর কি জানি না, তো তখনই তো ওই যে দৌড়াদৌড়ি অবস্থা তখন আমি আবার একটু ঠিক আছি, যে মানে বুঝতে পারতেছি যে আমি ঠিক আছি, তো আমি সহকারে দৌড়ে যাচ্ছি যে আবার ওই প্রবলেম এখনো হইতেছে, তখন ওই ওই যে কবিরাজ উনি বললো যে এখন তোমাদের বাঁচায় একটাই উপায়, সেটা কি, চলো নিয়ে যাই, মানে একটা বাড়িতে নিয়ে গেল যে বাড়িতে গরু পালে ভাইয়া, মানে উনি বললো যে আমি একটা কাজ করবো এই গরুটা রশি সাইড়া দিবো, যে চারজন মানে রশিটা ধরবা, দৈরা যা হয় চোখ বন্ধ করে থাকবা, তোমাদের যা হয় হোক তোমাদের কোনো ক্ষতি হবে, তোমার চোখ বন্ধ দৈরা মানে চোখ বন্ধ করে রাখবা, আর যা হয় তোমার চোখ খুলবা না, তোমার কথা মতো ওই গরুর রশিটা ধরি, রশি ধরার পর ওই লোকটা আগে আসতেছে আমাদের দিকে, ওই যে যে লাশ খায় আর কি, ওইটা আগে আসতেছে, বলো যে শক্ত করে ধরো, সবাই মিললে ওই রশিটাকে ধরলাম, ধরার পর চোখ বন্ধ করে রাখি, কি হয় আমরা ভাইয়া বলতে পারি না, তবে একটা কথা শুনতে পাইলাম যে তারা বাইচা গেলি, মানে এর মধ্যে কি যেন একটা বললো যে বাইচা গেলি, মানে গরু কি করলো ওই ওই ওর সাথে, মানে আমরা কিছু বলতে পারি না, বিকট একটা অবস্থা।
আচ্ছা আমাকে একটু বলেন আপনারা মানে গরু পেলেন কোথায় অবস্থায় এই মুহূর্তে?
মানে ও গ্রাম অঞ্চলের বাড়ি ভাইয়া, ওই লোকটা আমাকে যখন ধরে নিয়ে যায় মানে গরু পালে কোন বাড়িটা ওই বাড়িটা মানে দেখা ভাই করলো।
আচ্ছা, তো ওখানকার মানুষ, আপনি ওখানকার গরু ধরতে যাবেন রাতের বেলা, আপনাদের কিছু চোর সন্দেহ করে
জি আমাদের বলে নেওয়া হয়েছে যে যখন দেখছে যে গরু মানে গোয়াল ঘর তখন মানে দরজাতে নক করে যে ভাইয়া এই গরু কি আপনার, যে হ্যাঁ যে একটু ধারা এখানে দেখান কি করি, গরুটা সারা অবস্থায় মানে গরুটা মানে কি ওকে জিজ্ঞাসা তো তখন ওইটাও চলে যায় যে লোকটা চলে যায় এবং আমরা স্বাভাবিক ভাবে বাড়িতে ফিরে আসি,
রাতেই চলে আসি
যে রাতেই চলে আসি। এবং এই ঘটনাটা কিন্তু বলা নিষেধ ছিল মানে আপনার আইনগত ভাবে এটা কিন্তু বলা নিষেধ ছিল।
কেন কেন নিষেধ ছিল এটা?
এটা নিয়ে একটা মামলা চলতেছিল যে ওই যে ম্যানেজার
যাই হোক, আমরা যেহেতু ফ্যাক্টরির নাম জানি না, কোথাকার কোন ওয়ার্কার আমরা জানি না, আপনারা কার বাসায় নিয়ে গেছিলেন, মেয়েটার লাশটার নামটা কি ছিল তাও আমরা জানি না, তাই এখানে আইনত কোন অপরাধের মধ্যে এটা পড়ছে না।
এবং আমরা সেই জিনিসগুলো মানে ইন ডিটেলস ওই ঠিকানা পরিচয়টা আমরা তুলেও আনতে চাচ্ছি না।
রাইট,
তো এই ছিল আপনার স্টোরি।
জি এই ছিল আমার ঘটনা। আরেকটা ঘটনা ছিল যেটা আমি বলেন এখন বলতে পারি।
আমরা আসলে যেহেতু বসেছি আজকে ঘটনা শুনতে, অবশ্যই ঘটনা শুনতে চাই। এবং ইনফ্যাক্ট এই যে ঘটনাটা শুনলাম রেহান, মানে আমার কাছে বেশ খারাপ লাগে নাই, ভালোই লেগেছে।
কেমন যেন লৌকিকতা আর অলৌকিকতার একটা মিশ্রণ।
কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে এখানে অলৌকিক বলে কিছু নাই। যেমন বারবার লাশটা পড়ে যাওয়াটা, প্রথমে আমি ভেবেছিলাম মনে করি স্পিড ব্রেকারের উপর দিয়ে যখন গাড়ি যাবে একটা ঝাঁকুনি হইতে পারে, আর যদি ওই ঢাকনাতে কোনো প্রবলেম থাকে তাহলে সেটা খুলতেও পারে। কিন্তু এটা এতবার রিপিট হয়েছে তখন বিষয়টা বলেছে যে এটা ভালো করে লাগিয়েছে, যার খুলে যাওয়ার
ভালো করে লাগিয়েছে। মানে হাইওয়েতে যখন চলে তখন ওইভাবেই প্রিপারেশন নিয়েই তারা বের হয়।
রাইট,
তারা তো জানে কখন খুলে যায় কখন খোলে না। যাই হোক, আমরা আমার মনে হয় আরেকটা গল্পে চলে যাই, তাই না? কি বলিস?
রাইট, ওকে, আমরা নেক্সট ঘটনাটা শুনি আপনার কাছে।
আমি এখন যে ঘটনা শেয়ার করবো ভাইয়া সেটি আমার মামার সাথে ঘটে, এবং আমার মামা ছিল আপনার পেশাদার একজন নাইট গার্ড।
কতদিন আগের ঘটনা
এটা? হবে আপনার 2012 সালের ঘটনা।
কোথায় ঘটেছিল?
ঘটেছিল এটা আমাদের এলাকার টাগার বলে আর কি, যেটা ফরিদার টাগার বলে আর কি। ওনার কাজ ছিল কি টাগার পাহারা দেওয়া, এবং যে টাগার যে মাছটা
কি টাগার মানে বুঝি নাই,
মানে একটা পুকুর আর কি।
ওকে, বুঝেছি, যেখানে মাছ চাষ করা হয়,
চাষ করা হয়, এবং অনেক বড় একটা পুকুর বলা যায় যেটাকে,
অনেক বড় এরিয়া
আর কি।
আচ্ছা আচ্ছা, ওকে।
ওনার কাজ ছিল যে ওই টাকাটা পাহারা দেওয়া। তো উনি সবসময় টাকাটাকে পাহা দিত এবং রাতেই তো পাহা দিতে হয়। একদিনের ঘটনা, সে এমনিতে আবার ভাইয়া যে ওই যে তার যে ঘরটা পুকুরের উপরে বাজিয়া বানানো, ওখানে সে থাকে, এবং তার যে ফ্রেন্ড ওনাদের নিয়ে কাঠ খেলতো, মানে ওনার কাজ ছিল সারা জায়গায় তো টাকার পাহারা দেওয়া। তো সারা যাই করুক তার জেগে থাকার কথা, তো সে কাঠ খেলতেছে, তখন 2টা বাজে। তো 2টা বাজার পর উনি ওনার যে ফ্রেন্ড তার চলে যায় যে অনেক রাত হয়ে গেছে, এখন চলে যাই তুই ঘুমা বা তুই রেস্ট নে। সে মানে যথাযথ শুয়ে পড়ে, শুয়ে পড়ার পর চোখ লাগিয়ে আসবে, তো সেরকম ওই সময় একটা শব্দ ফিল করলো, যে যখন আমরা মুখে পানি নিয়ে গলাতে গড়গড় করে নেবে, একটা গড়গড় করে
গার্গল করার সময় শব্দটা,
ওরকম একটা শব্দ আসতেছে। তো উনি করলো কি, এই শব্দ কি সেরার, এত রাতে কি শব্দ করবো, আশেপাশে তো কোনো বাড়ি ঘর নাই যে কেউ কুড়ি করবে, তো রাতে মানে ঘুমা থেকে ওইটা ও মানে যে জানানা ছিল জানা দেয়া উকি দেয় উকিয়ে দেয়া দেখে ভাইয়া যে তেলাপিয়া মাছ, তার সারা বডিটা যখন পানিতে ডুবাই আছে, শুধু মাথাটাকে ভাই করে যে একটা পানিতে ই করে না, ঠিক অমনি একটা মানুষ তার সারা শরীর আপনার বডিটা পানিতে ভিজা, মানে লাশ আর কি চেহারাটা কিন্তু ডিকোর একটা চেহারা মানে ভয়ঙ্কর। তো ওইটা কি ওই তেলাপিয়া মতো মানে পানিতে মানে ওইভাবে ভাসতেছে, এবং মানে পানিটাকে ই করতেছে, এবং পানিটা ঘর ঘর করতেছে। তো এইটা দেখে সাথে সাথে সেখানে ছেলে ছেলে সবাই সকাল হয় ওই ফ্রেন্ড এর আসে আইসে তাকে ঘুম থেকে উঠায়, ওনা তো জানে যারা কি করছে, বা ওনা মনে করছে যে হয়তো বা অনেক রাত হয়ে শুয়েছে, তখন ডাকাটাকি করে বেশি হয়ে উঠবি না। তখন উঠে ওঠার পর ওই যে ফ্রেন্ড তাদেরকে জড়া দেবে যে ভাই আমাকে বাঁচা, এসব কি হয়েছে? তো বললো যে এই যে এরকম এরকম আমার সাথে রাতে করছে, আমি দেখলাম যে এরকম এরকম। তো ওনার বলছে আয় বেটা তুই তো, তাহলে তো এখন আমরা শোয়া থেকে উঠাইলাম, ঘুম থেকে উঠলাম, হয়তো স্বপ্ন দেখছ। ওনারা কোনোবার জিনিসটা বিশ্বাস করলো না, ওই আমার যে মামা উনি তো জানে যে কি হয়েছে বা কি ঘটলো, তো কেউ ওইটা বিশ্বাস করে না ভাইয়া। তো এই ছিল ঘটনা।
ওকে, আপনার কাছে আমরা শেষ ঘটনা যেটা শুনলাম এটা আই থিঙ্ক মানে এটা কি বলবো আসলে বুঝতে পারছি না, ওনার দেখার ভুল বা অন্য কিছু হতে পারে, ওনার দেখার ভুল হয়তো উনি একা ছিল বলে উনি এই ঘটনাটা কোনো স্বাভাবিক জিনিসকে হয়তো বা অস্বাভাবিক মনে হচ্ছে, সেটা থেকে ভয় পেয়ে একা ছিল এরকম একটা জায়গায় সে সেন্সলেস হয়ে গেছে।
উনি শিওর যে ভাইয়া এটা কিন্তু উনি স্বপ্ন দেখেন, এটা উনি বাস্তব ঘটনার পর
উনি জায়গায় উনি শিওর। আসলে আমরা লজিক খুঁজতে গেলে হয়তো বা লজিক
আমরা হয়তো বিশ্বাস করবো যে হয়তো ঘুম থেকে যখন উঠাইছি না হয়তো স্বপ্ন।
যাই হোক জয় ভাই, যে আপনার কাছে আমরা মানে দুইটা ঘটনা শুনলাম এবং বিশেষ করে প্রথম ঘটনাটা বেশ দুর্দান্ত ছিল। আমরা ডট টিম এর কাছে শুনেছিলাম আপনার আরো একটা ঘটনা আছে কোন একটা আইসক্রিম ফ্যাক্টরিতে মনে হয় কিছু একটা। এই ঘটনাটা কি ছিল একটু জানি?
এই ঘটনাটি আইসক্রিম ফ্যাক্টরি নিয়ে ঘটে এবং ওখানে যে যেখানে যা কাজ করতো আর কি শাহিন ভাই, তার সাথে ঘটে যাওয়া কি ঘটনা আর কি। শাহিন ভাই কিন্তু সেখানে কিন্তু আপনার রাতে কাজ করতো, সারা রাত কাজ করবে, আইসক্রিম বানাবে এবং তার ঘুমানোর সময় ছিল 2 ঘন্টা কোম্পানি হিসেবে, 2 ঘন্টা ঘুমানোর জন্য একটা ফ্রি টাইম আর কি। কাজ করার পর যখন তার ঘুমানোর টাইম হয় তখন সে লাইট অফ করে শুইল আর কি। তো একটা কথা বলে রাখি যে ভাইয়া, ওই যে আইসক্রিম ফ্যাক্টরিটা ওটা মানে পূর্ব আমলে একটা শ্মশান ছিল এবং এখনো এই আইসক্রিম ফ্যাক্টরি আশেপাশে একটা মহল আছে যেটাকে শীষ মহল বলা হয়, হিন্দু মহল, বিশাল একটা মহল এবং ওখানে 2-3টা মন্দিরও আছে এবং সেখানে পুজো হয়।
কোনো জায়গায় যদি মন্দির থেকে থাকে সেই মন্দির থাকা মানেই যে সেখানে ভৌতিক কোনো কিছু তো নাই, সেটা হচ্ছে মন্দির বলি, মসজিদ বলি, আমরা যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বলি, এগুলো খুবই পবিত্র জায়গা। তো এইখানে
This track was downloaded from FusionBD.com.
সাথে কোনো কিছু হলেই যে ভৌতিক হবে এটা বলা হয়তো ঠিক হবে না,
মানে যেটা ঘটছে গিয়ে সেটা তো বলতে।
হ্যাঁ, সেটা আমি এরপরে শুনি।
যখন শোয় অবশ্য তখন এই গরমের কাল ছিল, মানে বৃষ্টি, ওদিন সারাদিন ভাইয়া প্রচুর বৃষ্টি হয় এবং মানে রাতে মানে বৃষ্টি চলতে থাকে। তো উনি যখন শোয়, শোয়ার পর আপনার অনেকে কিন্তু শুলে কিন্তু দেখেন যে খাতা মোড়া দিয়ে কিন্তু নাক মুখ ঢাইকে কিন্তু একভাবে ঘুমায়। তো উনিও কি করলো, ওইভাবে ঘুমাইলো, মানে খাতা দিয়ে মাথাটাকে ঢাকলো ঘুমাইলো। কিছুক্ষণ পর যে ফিল করলো যে তার পায়ের কাছ থেকে খেতা মানে টান দেওয়ার একটা অনুভব করলো, যে ফার্স্ট টাইম যখন হয় সে আর কি জিনিসটাকে অতটা কেয়ার করা কি, হয়তো বা অনেক বেশিখানি ঝুলে গেছে খেতা, এই কারণে হয়তো ঝুলে পড়ে যেতেছে বা অন্য কিছু। তো সে ওইটা আমার ঠিক মতো করে খেতার আগে পুরোটা টান দিয়া মানে ভালোভাবে মানে নাক মুখ ঢেকে শুইল। তো শোয়ার পর কিছুক্ষণ শোয়ার পর 4-5 মিনিট পর যাওয়ার পর ওই একই অবস্থা, মানে টান দেওয়ার অনুভব, এবার মানে আর একটু জোরে মানে আগে থেকে একটু জোরে মানে ফিল করলো। তখন কি ব্যাপার, আমি তো সবকিছু ঠিকঠাক করে শুইলাম, পায়ের সাথে ভালো করে পেঁচাইলাম, এটা টান দেওয়ার মানে কি, এখন তো এত রাত্রে কেউ আমার সাথে ফাজলামো করতে আসবো না, তাছাড়া কেউ তো বাইরে দেওয়া তালা মারাই থাকে, যখন আমি একা কাজ করি আমার বাইরে যাওয়ার ঢোকাও পড়ে না, তাই বাইরে তালা মারা, আর ঢুকতে হইলে আমাকে ডাক দিতে হবে, আমি খুলে দিব তারপর ঢুকতে দিব। তো এরকম একটা কিছু যাই হোক, তারপর উনি শুয়ে থাকে, ওই যে দ্বিতীয়বার যে টানের অনুভব এটা দেখে সে দ্বিতীয়বার কিন্তু জিনিসটা মাইন্ড করলো। যা ওইটা করলো কি, ফোনে মোবাইলে কিন্তু অনেক সময় টর্চ থাকে, সে টর্চ জ্বালা আপনার পায়ের কাছে দেখলো যে কেউ আসে কিনা, সত্যি আসলে কি বা কেন হচ্ছে। তো দেখার পর দেখে কেউ নাই, দ্বিতীয়বার মানে জিনিসটাকে আর কেয়ার করলো, যাই হয়েছে মাথা থেকে জিরা ফালা দিল।
তার মানে ভয়,
জীবনে কখনো কখনো এমন সব ঘটনার মুখোমুখি আমরা হয়ে যাই যা সত্যিকার অর্থেই অনেক বেশি অবিশ্বাস্য, যার কোনো সমাধান থাকে না এবং যা আমাদেরকে মনে এমনভাবে ছাপ ফেলে দেয় যুগের পর যুগ আমরা মনে রাখতে বাধ্য হই। যা যুক্তিসিদ্ধ, যার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে তা মন সহজে গ্রহণ করে এবং সহজেই ভুলে যায়, কিন্তু যেসব ঘটনার পেছনে অধিক জিজ্ঞাসা এবং অনুত্তর দায়ী, সেই সব ঘটনা যুগের পর যুগ মানুষের মনের অন্তরালে বাসা বেঁধে থাকে। যে বন্ধুরা আজকে এখানে ডরের গল্পগুলো বলছেন তাদের মনের অন্তরে সেই সব ঘটনা বাসা বেঁধে আছে, আমরা তা আপনার মনে দেওয়ার চেষ্টা করছি। ছোট্ট একটা বিরতি, মাত্র 4 মিনিটের, তারপর ডর 3 আবারও ফিরবে।
ডর ABC রেডিও 89.2
ভয়।
আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবলি আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমাদের টিম মেম্বাররা সুমন ও রেহান অন দ্য স্পট এবং সাউন্ড লোবান। দৌড়ের রেসিপি একটু আগে আমরা বলে দিয়েছি এবং আশা করছি সেই রেসিপির মধ্যে থেকেই আপনারা দৌড় শুনছেন। দৌড় অনুষ্ঠানে আপনি যদি আপনার ভৌতিক ঘটনাগুলো নিয়ে আমাদের টিমের সাথে বসে আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চান, অবশ্যই আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি তিন চাপবেন, তারপর ফোন থেকে যে ভয়েসটি আপনি শুনতে পাবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা আবারও ফিরছি সুমন ও রেহানের কাছে।
যাই হোক, মাথা থেকে কিরা ফালা দিল, হয়তো আমার হ্যালো খুলছেন বা অন্য কিছু। তো যাই হোক, উনি তৃতীয়বার যখন শোয়ে ওই একই অবস্থা, এবার কার নাক মুখ ঝাইকা শুইল। তো চার পাঁচ মিনিট কিছু হয় না, তখন তার চোখটা জায়গা আছে অলরেডি, কিন্তু ঘুমায় পড়ছে আগে, মানে ঘুমের ভিতরেই যে শিল কথা মানে টানাটানি একটা অবস্থা, মানে তার খেতাকে টানতাছে এবং সে ঘুমের ভিতরে এটা অনুভব করছে। যখন ঘুম ভেঙে যায় দেখে সত্যি মানে টানতাছে, ভয় কাজ করতেছে, উনি ওটাই না ধরে রাখছে যে কি ব্যাপার, কি করবো, চিৎকার দিবো নাকি ওইটা ধরে দিবো।
মানে ঘটনাটা এমন হচ্ছে যে উনি নাকের মুখে খেতা দিয়ে মানে কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছে, কিন্তু নিচ থেকে কেউ একজন টানতে,
হ্যাঁ রাইট রাইট,
আর উনিও ধরে রাখার চেষ্টা করছে।
জি,
তারপর
তারপর টানা অবস্থায় উনি চুপ শক্ত করে দেওয়ায়, ধরার পর কি করে ওনাকে সহ উঠে ফেলেন। তো ভাইয়া, আপনি যদি খাতাকে শক্ত করে ধরেন, যদি আপনাকে যদি কোনো শক্তিশালী কেউ যাবে বাইরে থেকে যে পা থেকে যে টান দেয়, আপনি উঠে যাবেন যদি আপনার শক্ত করে ধরে রাখেন আর কি। তো ওমনি আর কি উনি শক্ত করে ধরে রাখছে বিধায় ওনাকে সহকারে উঠে ফেলায়। তো কিভাবে যেন তার মুখ থেকে ভাইয়া একটা শব্দ, আল্লাহ আকবর একটা শব্দ, আল্লাহ এরকম শব্দ হয়, সাথে সাথে তাকে সেরে দেয়। এবং সেরে দেওয়ার পর সে পড়ে যায় এবং যে খাটে যে কাটটা থাকে না, কানের সাথে বাড়ি খায়া তার মাথায় পিছন অংশের অনেকখানি মানে ফাইটা যায়, অনেক পরিমাণে ব্লাড বের হয়, তো বালিশ টালি ভিজা যায়। তো উনি কি করে মাথায় হাত দিলা মানে দরজা খোলার মতো সাহসটা পাইতেছেন, যে ওয়াল আছে, ওয়াল তোটকে বাইরে চলে গেল। তো বাড়িতে যায় যখন তার ফ্যামিলি মেম্বার সবাই অবস্থাটা দেখে, দেখার পর উনি আর এটা নিয়ে কিছু ওনাদেরকে শেয়ার করে না যে এটা এটা হয়েছে, ওনার আগে আমাকে মানে মাথাটা ঠিক করো এটা নিয়ে ব্যস্ত, যে এত রক্ত যত পরিমাণ
বন্ধ
করতে হবে। অবশ্য তখন ডাক্তার ধোকানো ভাইয়া, কিন্তু রাতে কিন্তু খোলা থাকে না। তো ওনার আমি করলো কি আপনার এইভাবে উল্টা ভাবে শোয়া এই রক্তটাকে বন্ধ করো, মানে কিভাবে জানি বন্ধ করলো, যাই হোক বন্ধ করে রক্ত মাথাটা ব্যান্ডেজ করে, ব্যান্ডেজ করার পর যখন সকাল হয় তখন এটা শেয়ার করে যে এরকম এরকম হয়েছে, এবং বৃষ্টি চলাকালীন দেখি যে আমার পা থেকে কেউ খাদা টান দিয়েছে, মানে এ খুলে আর কি বললো। তো ওনার মা করলো কি একটা হুজুরকে নিয়ে আসলো বাড়িতে, আইনা বললো যে এই যে আমার ছেলের সাথে এটা এটা হয়েছে, এটাতে কি করা যায়। তো কবিরাজ বললো যে মানে কবিরাজ কি হুজুর আর কি মসজিদের ইমাম সাহেব, উনি বললো যে দেখো যা হইয়া গেছে এখন উনি হইলে যে এটার ব্যাখ্যা পাওয়া যাইবো এমন তো কোনো কথা না, হইয়া গেছে তো গেছে, হয়তো একা ঘুমাইছে বৃষ্টি হইতেছে, তাছাড়া জায়গাটাও খারাপ, জানো যে এটা শ্মশান ছিল এরকম কিছু জানো, এই কারণে এবার হইতে পারে। তো এখন মোটামুটি ইনশাল্লাহ ঠিক আছে, ওনার কোনো প্রবলেম নেই। এই ছিল আমার পরের পরের ঘটনা। ধন্যবাদ ভাইয়া,
অনেক ধন্যবাদ জয় ভাই।
আরেকটা কথা ভাইয়া, যে আমার একটা বান্ধবী আছে নাম নূরজাহান, ছোটবেলা থেকে মাকে হারাইছে। তো একদিন ও যখন রাতে আপনার পিঠা বানায়, তো ও দেখতে পারে যে তার পাশে মানে এমনিতে ওর মা ওকে খুব ভালোবাসতো। তো আরেকটা কথা যে ওদের যে ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু কালো, এবং তার মা আর সে অদ্ভুত মানে অনেক সুন্দর দেখার মতো। তো ও যখন পিঠা বানায় যখন মানে মানে পাক গন্তিরা যখন ঘরে যায়, তখন সে দেখলো যে তার যে কলা গাছ একটা কলা বাগান ছিল সেখানে মানে তার মাকে দেখতে পায়, তার মা মরে গেছে কিন্তু অনেকদিন আগেই। তো কলা গাছের পাশে সে দেখলো যে তার মা ধায় আছে এবং অনেক সুন্দর একটা চেহারা, মানে মনে হলো যে পৃথিবীর কোনো একটা মানুষ, কোনো অন্য দেশের একটা মানুষ। তো এরকম সে ফিল করতে পারলো যে তার মাই, এবং সে এটা দেখে ভয় পাইলো। তো ভয় পাওয়ার পর তার আব্বুকে যে বলে যে আব্বু আমি এমন এমন দেখলাম আম্মুকে, তা আব্বু শুনাও যে ঘটনা শুনা অনেকটা পরিমাণে ই করলো যে কি কও আইটি পারে, হয়তো টান বেশি ছিল, তারপর হুজুর মানে উনিও মানে হুজুর কবিরাজ এরকম বলে। তো বলার পর কবিরাজ নূরজাহানকে বলে তুমি কি ভয় পাইছিলে ওটা দেখা, হ্যাঁ আমি প্রচুর ভয় পাইছি, আমি চিৎকারও করছি, যদি ভয়টা না পাইতা তাহলে তোমার এই যে আজকে দেখছো এরকম আরো অনেক সময় দেখতে পারতা, যদি ভয় না পাইছি, ভয় পাইছো উনি চলে গেছে আর কখন আসবো না।
আপনি আপনার বান্ধবীর কাছে যাই হোক, আজকে জয় ভাইয়ের কাছে আমরা বেশ কিছু ঘটনা জানতে পারলাম। অনেক ধন্যবাদ জয় ভাই আজকের জার্নিতে যোগ দেওয়ার জন্য।
থ্যাংক ইউ ভাই আপনি।
ওকে, এখন আমরা আরেকটা গল্প শুনবো, আর যার কাছ থেকে শুনবো তার কাছে এটা গল্প নয়, তার কাছে এটা সত্য ঘটনা। আমরা গল্প হিসেবে শুনবো, তার নাম হচ্ছে বাপ্পি, রাইট?
হ্যাঁ, যুবরাজ বাপ্পি।
যুবরাজ বাপ্পি, আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই বাপ্পি ভাইকে যে আপনি কি বিশ্বাস করেন ভূতে?
আমি ছোটবেলা থেকে এটা বিশ্বাস করি না, কিন্তু কয়েকটা কাহিনী আমার সাথে ঘটার পরে আমার কিছুটা মনে হয় যে কিছু একটা আছে, না থাকলে তো আর এভাবে ঘটতে পারে না।
আচ্ছা, আপনার সাথে প্রথম কবে ঘটে এই ধরনের ঘটনা?
প্রথমটা হচ্ছে আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, ভার্সিটি অ্যাডমিশনের জন্য ট্রাই করতেছিলাম। তো আমি থাকি পুরান ঢাকায়, ভার্সিটি অ্যাডমিশন যখন নিচ্ছিলাম তখন খুব রাত জেগে পড়াশোনা করতাম, রাত দুটা তিনটা পর্যন্ত। তো ওখানে আমার একটা কাজিন ও ছিল, ও আমার সাথে একসাথে কোচিং করতো, দেন আমার সাথে একসাথেই থাকতো। তো
আমরা ঘটনা
এটা 2010-এ তখন ভার্সিটি অ্যাডমিশন দিচ্ছি আমরা। তো রাতে দুটার দিকে, দুটা আড়াইটা হবে, আমরা পড়াশোনা শেষ করছি। তো বেশি রাতে জেগে পড়লে হয় কি, কিছু ক্ষুধা লাগে, হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করছি, শুতে যাব। তো ওই ভাইটা আবার মানে মাঝে মাঝে দু একটা সিগারেট খেত, তো নেশা ছিল, নেশা না মাঝে মাঝে খেত আর কি। তো হঠাৎ বলছে যে একটা সিগারেট খাবো। তো আমি বললাম যে রুমে বসে খাওয়া যাবে না, ছাদে চল।
ওকে, আমরা ছাদে যাবো, তার আগে আমরা একটু শুনি যে জায়গাটা কোথায়।
জায়গাটা হচ্ছে পুরনো ঢাকার লক্ষ্মী বাজার।
আচ্ছা,
এটা হচ্ছে পাতলা খান্ডেল।
আচ্ছা আচ্ছা, ওই পুরনো ঢাকার ওদিকে। আর আপনারা যে বিল্ডিংটার কথা বলছেন সেই বিল্ডিংটা কি নতুন তৈরি করা নাকি অনেক আগে?
এই বিল্ডিংটার বর্তমানে সংস্কার কাজ চলতেছে, এর আগে বিল্ডিংটা পুরনোই ছিল বলা চলে।
অনেক আগে,
অনেক আগে না, হয়তো বা কত 50-40 ব্রিটিশ আমলের বিল্ডিং এর মতন আর কি।
তারপরে আপনার ফ্রেন্ড সরি আপনার কাজিন ছাদে যাওয়ার
কথা বললাম, তারপরে ও বললো যে আচ্ছা চল, এত রাত্রে তো ছাদে কি যাওয়া ঠিক হবে? পরে আমি বললাম না সমস্যা নেই চল। তো পরে ওর আমি ছাদে উঠি, ওঠার পরে ও হঠাৎ মনে করে যে ম্যাজ আনা হয়েছে কিনা। আমি বললাম তো আমি তো ম্যাজ আনিনি। তো বললো যে তাহলে ম্যাজ নিয়ে আসে। আমি বললাম না তুই জানি কারণ। তো ও নিচে চলে আসলো, আমি ছাদে উঠলাম। তারপরে ছাদে যাই, দেন ও নিচে চলে যায়, আমি ছাদে দাঁড়াই। তো কিছু সময় দাঁড়ানোর পরে ছাদের কিছুটা অংশ একটু উঁচু থাকে, যেখানে ধরে মানে যাতে করে ছাদের থেকে কেউ না পড়ে যায় এরকম, তো ওটা ধরে আমি দাঁড়াই। তো সামনের দিকে হঠাৎ তাকাতে আমার বাসার সামনে একটা গলি আছে, গলির পরে আর একটা বাড়ি, সেই বাড়ির ছাদে ফলো করলাম যে তিনটা মেয়ে একটা একটা করে একজনের পিছনে আরেকজন বসে আছে। একজনের চুলগুলো আরেকজনের কাঁধের উপরে এরকম করে ওরা একজন আরেকজনের চুলগুলো মানে মাথা দিক চাচ্ছে আর কি, যেটা বলে উকুন মারা।
আচ্ছা আচ্ছা।
তো আমি তাকিয়েছিলাম অনেক সময়, কিন্তু ওরা এদিক ওদিক কোথাও তাকাচ্ছে না, ওরা ওদের কাজ করতেছে। তো আমার মধ্যে একটা হঠাৎ ভয়ও লাগতেছে, আবার ভাবলাম যে হতেও পারে পাশে বাসার মেয়ে। হঠাৎ করে আমার কাঁধের উপর হাত রাখলো, আমি চমকে উঠলাম, আমি হঠাৎ তাকালাম, অনেক ভয় পাই মানে প্রচন্ড ভয় পেয়ে আমি তাকালাম পিছনে। পরে দেখলাম আমার কাজিন। তো আমাকে বলছে কি হয়েছে?
আচ্ছা, মানে হঠাৎ করে কেউ একজন আপনার কাঁধে হাত রেখেছে?
হাত রেখেছে।
আপনি এত মানে গভীর ভাবে ওই মেয়েগুলোকে খেয়াল করছিলেন যে আপনি
টের পাইনি? পরে আমি আতঙ্কিত হয়ে যাই, তারপরে ও আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তারপরে ওকে আমি সামনে দেখি এবং ও দেখে। তো ও দেখে
তিনটা মেয়েকে দেখতে
পায়। ও তিনটা মেয়েকে দেখতে পায়, দেখে ও বলতেছে কারা এটা? আমি বললাম এটা চিনতেছি না, কিন্তু এত রাতে কেন ওরা ছাদে? পরে ও কিছু সময় দেখার পরে ও বলতেছে যে একটু মজা করি। আমি বললাম না, এত রাত্রে মেয়েদের সাথে তো মজা করা ঠিক হবে না। পরে বলে একটু মজা করি। তো ও একটা নেগেটিভ ইঙ্গিত করে। ওকে দেখে স্বাভাবিক কোন মেয়ে মনে হচ্ছে না, যে ওর চোখ গুলো এতটাই বড় ছিল আর এতই রাগান্বিত ছিল ওর মধ্যে, যে মনে হচ্ছে চোখ থেকে আগুনের মতো সেটা ঝরে ঝরে পড়ছে, আর প্রচন্ড ভাবে ওর চোখ গুলা বড় বড় ছিল, যেটা দেখে ও আমাকে জড়িয়ে ধরে এবং দুজনেই ওখানে প্রায় শরীর থেকে ঘাম ঝরা অবস্থা, অনেক বেশি আতঙ্কিত হয়েছে। এবং মেয়েটা এক পর্যায়ে দেখি আস্তে আস্তে ওখান থেকে নেমে এক পা দুপকারে আমাদের সামনে দিকে আগাচ্ছে।
এবং আমি একটা কথা জাস্ট একটু বলতে চাই, যে মেয়েটা যখন ঘুরে তাকালো তার চেহারার মধ্যে অস্বাভাবিকতা বলতে তার চোখগুলো,
চোখগুলো অনেক বড় ছিল,
চুলানোর ব্যাপারটা এমন ছিল যে আমাদের মধ্যে একটা ভয় ঢুকে।
হ্যাঁ, মনে হচ্ছে যে ও আমাদের প্রতি এতই রাগান্বিত যে আমাদের কাছে এসেও আমাদেরকে
প্রচন্ড মারবে এরকম কিছু একটা, যে এক পা দুপা করে সামনে দিকে আগাচ্ছে, তো ও আমিও ও পিছন দিকে আস্তে আস্তে সরছি।
বাকি দুটো মেয়ে এখন কি করছে?
বাকি দুটো ওখানে বসা ছিল, কিন্তু ওরা কোনো কিছু করতেছিল না, কিন্তু যে সামনে বসা ছিল জাস্ট ওই ওইভাবে চলে আসছে। তো এক পা দুপা করে আসছে, আসার পর ওদের সাতটার থেকে আমাদের সাত, যখন মাঝে মাঝে তো একটা গলি আছে, তো আমাদের মনে হচ্ছিল ও ওই গলি ওই সাত থেকে আমাদের ছাদের উপর পা রেখেই আমাদের ছাদের উপর চলে আসলো। আসার পরে ও আমি এটা হচ্ছে আমাদের কাছে, যে যদি স্বাভাবিক মেয়ে হয় তাহলে তো এত বড় একটা ছাদ, মোটামুটি আমাদের যে মাঝে যে গলিটা সেটা একদম ছোট না, অনেক মোটামুটি অনেক বড় বলা চলে। তো সেটা ও এক পা থেকে ছাদ থেকে আর এক ছাদে পা দিয়ে চলে আসলো। তো ও আমি দুজনে চিৎকার করে আমরা দৌড় দিলাম পিছনের দিকে, কিন্তু আমাদের যে ছাদের উপরে পানির ট্যাঙ্কি সেখানে যে কি বলে পাইপ, সে পাইপের সাথে দুজনে বাড়ি লেগে খেলে পড়ে যাই ছাদের উপরে। পড়ে যাওয়ার পরে আমরা দুজন সেন্সলেস। তো দু তিন ঘন্টা পরে উঠি, দেখি যে বিছানায় বাসার ভিতরে, দিন জিজ্ঞেস করি, বাসা জিজ্ঞেস করে সবাই, আমরা কিছু বলতে পারি না, ভয়ে দুজন কাঁদছিলাম।
বাসার কাউকে ঘটনাটা বলেনি?
তখন আর আমাদের বলার মতো সুযোগ ছিল না, কারণ আমরা এতটাই ভয় পেয়েছিলাম যে বলার মতো সুযোগ নেই কারো মাঝে। তারপর ওদিন টোটাল রাতে চলে যায়, সকালে আমার মা জিজ্ঞেস করলে কিছুটা বলতে পারি, টোটাল কথাগুলো বলতে পারি না, তখন আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হচ্ছিল এবং আমার যে কাজিনটা ছিল নেগেটিভ উক্তি করছে, ওর অবস্থা আমার থেকে ভয়ানক। তো ও বারবার আবল তাবল বকতেছে, মুখে চোখগুলো বড় বড় করতেছে, মানে ওর অবস্থা খুবই খারাপ। তারপরে মার কাছে সব, আমার মার কাছে সব কিছু শেয়ার করি, মোটামুটি যা যতটুকু তখন পর্যন্ত মনে ছিল। তারপর মার কিছু বলে না। এরপরে বিকালে পাশের বাসার এক আঙ্কেল, তো উনি জিজ্ঞেস করতেছিল যে গতকালকে রাতে আপনাদের ছাদে চিৎকার করছে কারা? তো পরে আমার মা বলছে যে আমার ছেলে ছিল আর আমার এক বোনের ছেলে ছিল, ওরা দুজনে। তো মা ব্যাপারটা বলছে, তো বলার পরে ওই আঙ্কেলটা আমার কাছে যেটা শেয়ার করলো, যে ওই অনেক আগে তিনটা মেয়েকে এক টিচার পড়াতো, তো টিচারকে তিনটা মেয়েই প্রচণ্ড ভালোবাসতো। তো একটা সময় ওই টিচার ওই তিনটা মেয়েকে ধোকা দিয়ে চলে যাওয়ার পরে তিনটা মেয়ে সুইসাইড করে এরপর থেকে, হ্যাঁ একসাথে একই বাথরুমের মধ্যে একসাথে সুইসাইড করে। তো
এই শহরের ভিতরে এরকম একটা ঘটনা, এটা কি মানে কোন রকম পেপারে টেপারে প্রকাশিত হয়েছিল?
আমি এত কিছু বলতে পারবো না, আমি হচ্ছে আঙ্কেলের কাছে শুনছি আর তিনি বলছে যে অনেক আগের ঘটনা, যেটা অনেক বেশি দিন আগের ঘটনা। তারপর থেকে নাকি অনেকেই তারা এরকম ছাদে এরকম দেখে, তিনটা মেয়ে মাঝে মাঝে চুল এলোমেলো অবস্থা হাঁটতেছে, কখনো কান্না করতেছে, এরকম অনেকে অনেক সময় অনেক কিছু দেখে। তো তারপরে বললো যে তারা কারো ক্ষতি করে না, তাদের সাথে যদি রাত বিহাস না করা হয়। তারপরে আমার ভাইটা আর আমাদের ঢাকাতে তার থাকতে পারেনি, ও গ্রামে চলে গেছে, ওখানে কিছু কবিরাজ ফকির এরকম কিছু দেখাচ্ছে, ডাক্তার দেখে এখন, তারপরে মোটামুটি অনেকদিন পরে 6-7 মাস পরে মোটামুটি ও সুস্থ হয়, এবং ওর 6-7 মাস পর্যন্ত ওর কথাবার্তা বলা সবকিছুই চেঞ্জ ছিল, কারণ ও এতটাই ভয় পেয়েছিল যে
মানসিক ভাবে বিধ্বস্ত ছিল।
তারপর এখন ও গ্রামে আছে।
আমরা
প্রতিদিন বিকালে ক্রিকেট খেলতাম ছাদে, তারপর থেকে আমরা খেলাধুলাটাও কমিয়ে দিই, বাসা থেকে বলে যে যাওয়ার দরকার নেই। তারপরে আমরা আসলে কয়েক মাস পরে বাসাটা ছেড়ে দিই, তারপরে ওই গলিতে অন্য জায়গায় আমরা বাসা নিই।
তো ভাবি ভাই, এটা মানে আপনার যে কাহিনীটা আপনার সাথে ঘটেছে, এটা আসলে কি বলবো, যে ভয় পাওয়ার মতনই, ওই ছাদে আর হয়তো কখনো না যাওয়ার মতনই, অন্তত রাতের বেলা তো নাই। তো যাই হোক, এছাড়াও মনে হয় আপনার আরো একটা ঘটনা আপনার সাথে ঘটেছে, সেটা কবে এবং কোথায় একটু আগে জানতে?
সেটা হচ্ছে প্রায় 2-3 বছর আগের কাহিনী। আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে, তো আমি বরিশালের একটা গ্রামে হিজলা থানা নামে,
আচ্ছা,
তো ওখানে হচ্ছে আমি রাতে যাই একাই, লঞ্চ থেকে নামি 3:30 হবে বা 4:00 এরকমই, ঘড়ি দেখিনি সঠিক বলতে পারবো না। তো লঞ্চ থেকে নামার পরে আমার লঞ্চ থেকে নেমে আমার বাড়িতে যেতে প্রায় 30 মিনিটের মতো লাগে, হেঁটে যেতে হয়। ওখানে আসলে প্রত্যন্ত একটা গ্রাম, যেখানে গাড়ি নেই বললেই চলে, দু একটা ভ্যান আছে, অত রাতে পাওয়া যায় না। তো লঞ্চ থেকে নামলাম, নেমে কয়েকজন লোক ছিল আমার সাথে লঞ্চের যাত্রী। কিছু দূর হাঁটার পরে একটা রাস্তার একটা জায়গা আছে, যেখানে গিয়ে 3-4 রাস্তা, তো ওনারা এক একজন এক এক দিকে চলে গেল। তো আমি কিছুটা দূর সামনে আগালাম, তারপর একটা জায়গা আছে আমাদের ওখানে, রাস্তাটা একদম সোজা, তো দুই সাইডে বড় মাঠ, তো যেখানে হচ্ছে দুপাশে কোনো বাড়ি নেই, তো রাস্তাটা প্রায় 10 মিনিটের মতো হাঁটলে আবার বাড়ি পড়ে, একদম সোজা, একদম সোজা একটা রাস্তা। তো আমি রাস্তাটা ধরে কিছু দূর হাঁটছিলাম, তো জ্যোৎস্না রাচ্ছিল, একদম পুরোপুরি জ্যোৎস্নাও বলা যাবে না, হালকা ইয়ে ছিল জ্যোৎস্নার সাথে, মানে শীতের দিন ছিল তো কুয়াশার মধ্যে জ্যোৎস্নাটা ওইভাবে বোঝা যাচ্ছে না। তো আমার হাতে মোবাইলের টর্চ ছিল,
আমি জাস্ট চিন্তা করছি যে আপনি একটা অলমোস্ট অজপাড়া গায়ে যাচ্ছেন, একা হাঁটছেন রাত 3:30-4 বাজে, কুয়াশা, জ্যোৎস্না, ঘোলা জ্যোৎস্না কুয়াশার কারণে, আপনি একা একা হেঁটে যাচ্ছেন একটা গ্রাম্য পথ ধরে, কোন রকম ভূতের ঘটনা যদি নাও ঘটে তারপরেও গাছ হংসাবে
তাই
না? যাই হোক, তারপর
আসলে কি ইয়াং হিসেবে ওই যে গাছ হংসামে এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য একা একা গান গাচ্ছিলাম, হাঁটছি আর গান গাচ্ছি। তো কিছুদিন যাওয়ার পরে একটা জায়গার বর্ণনা দিচ্ছি আমি, যে জায়গাটা হচ্ছে এরকম, একটা রাস্তার মাঝামাঝি একটা জায়গা আছে, যে জায়গাটা মানে কেউ বেঁধে রাখতে পারে না, রাস্তাটা বাঁধতে পারে না, বাঁধলেই ভেঙে যায়। তো ওইখানে নিচে একটা কূপের মতো হালকা পানি আছে, আর ওখানে বলা যায়, মানে শোনা গেছে, যেটা আমি শুনছি, যে ওইখানে মাছ পড়ে, মানুষ দেখে মাছ আছে কিন্তু কেউ জাল পাতলে মাছ ধরতে পারে না, আর রাস্তাটা যতবারই বাধা হোক রাস্তাটা ভেঙে যায়,
কোনো না কোনো ভাবে
ভেঙে যায়। দুপাশে মাঠ, বিল যেটাকে বলে, কিন্তু কোনো খাল বা নদী না, তারপর রাস্তাটা কেন যেন ভেঙে যায়।
এখানে কি কোনো কখনো মানে পাকা রাস্তা করার প্ল্যান করা হয়েছিল কি?
পাকা রাস্তা করার প্ল্যান না, অজপাড়া গাতো
আসলে গ্রামের দেশে এই ধরনের অনেক রকম কথা থাকে, যেখানে এভাবে রাস্তা ভেঙে গেছে সেই, আসলে আমাদের তো ওইভাবে রিসার্চ করার উপায় নেই, বাট আমরা যদি রিসার্চ করতে পারতাম, এটা আমি আমার শ্রোতাদের জন্য বলছি, আপনার জন্যও বলছি, যে অনেকে এই ধরনের ধারণাগুলো থেকে যেন বের হতে পারে, কারণ কোনো যুক্তি ছাড়া ভয়ে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আগে আমি যুক্তিতে যাব, তারপরে যুক্তি যদি না খাটে তখন আমি ভয় পাবো। বিশ্বাস এবং বিজ্ঞান দুটার মধ্যে একটা ফারাক থাকতে হবে, তাই না? তো এই কারণে বলি যে অনেক সময় অনেক জায়গার জিওগ্রাফিক্যাল কন্ডিশনটাই এমন থাকে, মানে ভৌগোলিকভাবেই জায়গাটার অবস্থানটা এমন থাকে যে হয়তো ভিত থেকে অনেক নিচে ওই জায়গাটার অনেক বড় একটা খাদ আছে বা কোনো কিছু, যে কারণে মাটির চাপটা সে নিতে পারছে না। এমন একটা জায়গায় পড়েছে দুই দিক থেকে যে ওই জায়গাটাতে এসে বারবার ধস নামছে, আমরা দেখি হঠাৎ করে ঢাকা শহরেও কিছু বিল্ডিংয়ে হঠাৎ ধস নামে, কারণ অনেক আগে থেকে ওইখানে নিচে খোদাই করা ছিল, নিচে হয়তো ময়লা ছিল বা পানি ছিল, বড় গর্ত ছিল, তো ওজন পড়লে তখন কিন্তু জায়গাগুলোতে হয়, যখন বানিয়েছে তখন কিন্তু হয়নি, তো ওখানে যতবার বাড়ি করা হবে ততবারই কিন্তু ভেঙে যাবে। তো এই ব্যাপারগুলোকে আমরা অধিক অধিক না ধরি
আর কি। আমার ঘটনাটা বলতেছি, তো ওখানে একটা সাঁকো দেওয়া ছিল, সাঁকোটা একটু আগে আমি যখন সাঁকোটায় চড়বো, তার কিছুক্ষণ মানে কি বলে 1-2 মিনিট আগে আমি লক্ষ্য করলাম একটা কালো বিড়াল আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। তো এ বিড়ালটা এদিক ওদিক তাকালো না, সামনে দিয়ে চলে গেল। সাঁকোটার উপরে উঠলাম, ঠিক মাঝামাঝি ওঠার পরে দশটা আমার হাতে কিছু খাবার ছিল, আমি ঢাকা থেকে মানে বরিশালে কিছু খাবার নিয়ে যাচ্ছিলাম, ফলটা তো হাতে ছিল, তো খাবারটা আমি হাতে ভালো করে ধরে ওই হাতে আবার টসটা ধরলাম, ধরে একটু সামনের দিকে মারলাম। মারার পরে আমি দেখলাম যে একটা কুকুর যার জিভটা অস্বাভাবিক বড়, এমনিতে যে বড় থাকে তার মতো না, একদমই অস্বাভাবিক বড় একটা জিভ, এবং পুরো কালো একটা কুকুর যার চোখগুলো হচ্ছে জ্বলছে, আমি লাইটটা মারার পরে চোখগুলো জ্বলছে, এবং সে সাঁকো যেখানে থেকে আমি নামবো সাঁকো দিয়ে তার সামনে দাঁড়ানো। তারপরে আমি ওটাকে দেখে দাঁড়িয়ে গেলাম, ভাবতে পারলাম না যে আমি সামনে যাবো, ওটাকে দেখে আমার প্রচন্ড ভয় শুরু করলো, ভিতরে আমি কাঁপতে ছিলাম বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আবার পিছনে তাকলাম যে পিছনে নেমে যাবো না সামনে আঁকাবো, মানে ডিসিশন নিচ্ছিলাম কি করবো, তো ভাবলাম পিছনে চলে যাই। তো পিছনে যখন তাকালাম তখন দেখলাম
তোমার মানে
শুনছেন আপনি, সঙ্গে আছি আমি আরজি কিবরিয়া, সুমন রেহান এবং লোবান। রাতের গভীরতা, রাতের তীব্রহর, অদ্ভুত রকমের এক মায়াময়তা, এই মায়াবী রাতে কারো কারো কাছে চমৎকার একটা অনুভূতি, কিন্তু আমরা সেই সব অনুভূতি খুঁজে বেড়াচ্ছি যা একেবারেই অবৈজ্ঞানিক, মনের অন্তরালে বিভিন্ন রকম প্রশ্নের জন্ম দেয়, ভয়ের জন্ম দেয়, কারণ ডর মানে ভয়। প্রিয় শ্রোতা, আমরা ঠিক রাত 1টায় আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না। রেডিও FM 89.3 আমি আরজে কিবরিয়া, সুমন ও রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান। আজকে চারজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে দরের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনি যদি দরে এসে আপনার জীবনের ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনাগুলো শেয়ার করতে চান, ফোন করুন আমাদেরকে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি পিন চাপবেন, তারপর ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা আবারও ফিরছি গল্পের ঠিক সেই জায়গাটিতে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
আমি আর ভাবতে পারলাম না যে আমি সামনে যাবো। প্রচন্ড ভয় শুরু করলো, কিন্তু আমি কাঁদতেছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আবার পিছনে তাকালাম যে পিছনে নেমে যাবো না সামনে আঁকাবো, মানে ডিসিশন নিচ্ছিলাম কি করবো। তো ভাবলাম পিছনে চলে যাই। তো পিছনে যখন তাকালাম তখন দেখলাম যে একটা ষাঁড়, বড় মস্ত বড় একটা ষাঁড়, যেটা আবার মানে কি বলে ওই সাপটার অপোজিটে দাঁড়ানো। এখন আমি পুরোপুরি আটকে গেলাম, আমার একদিকে কুকুর, অন্যদিকে ষাঁড়, যার সাড়ের শিংগুলো হচ্ছে এতটাই বড় যে মনে হচ্ছে যে ওরা চাচ্ছে যে আমি যেদিকে নামি আমাকে ধরে খেয়ে ফেলবে, এরকম একটা পরিস্থিতি যে একেবারে তাকানো স্টেট আমার দিকে খুব বড় বড় দৃষ্টি করে। এবং আমি না ভয় কি করবো আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি একবার টর্চটা সামনে মারছি, একবার পিছনে মারছি,
মাছ সাঁকোতে
আটকে গেছি। তো আমি কি করবো বুঝতে পারছিলাম, আমার হাতের ব্যাগটা আমার হাতের থেকে নিচে পড়ে যায়, ভয়ে থাকতে থাকতে তো আমার হাতের খাবারগুলো নিচে পড়ে গেল। আমি এদিক যাবো না ওদিক যাবো আমি বুঝতে পারতেছিলাম না। আমি হঠাৎ করে স্রষ্টাকে ডাকতেছিলাম যে আমাদের ধর্মীয়, আমি আসলে হিন্দু, তো আমাদের ধর্মীয় কিছু মন্ত্র পাঠ করতেছিলাম গীতার, এবং খুব জোরে জোরে মানে ঈশ্বর ঈশ্বর করে ইয়ে করতেছে ডাকতেছিলাম। তো হঠাৎ চোখের পলকেই না দেখলাম এপার সামনেতে কিছু নেই, কুকুরটা নেই। পিছনে তাকালাম দেখি ষাঁড়টাও নেই। তো আমি আস্তে আস্তে নামলাম শাখো থেকে, নেমে একটু হাঁটা শুরু করলাম। এর মাঝে বড় বড় মাটির চাকা আমার গায়ের সামনে দিয়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে দুপাশ থেকে কেউ আমাকে বড় বড় মাটি মারছে আমার গায়ের উপরে, মাটির চাকাগুলো আমার গায়ে একটাও পড়ছে না কিন্তু আমার সামনে দিয়ে যাচ্ছে, আমার সামনে আমার সামনে পড়ছে, আমার পিছনে পড়ছে। তো আমি খুব দ্রুত হাঁটার চেষ্টা করতেছিলাম, আমি আবার সুরেশটাকে ডাকছিলাম, আমার বাড়ির পথ ধরলাম।
কিন্তু ওই কুকুরটা কি তখন নেই?
কুকুরটা নেই কিন্তু আমি নামার পর পরই দুদিক থেকে বড় বড় মাটির চাকা এসে আমার গায়ের সামনে দিয়ে চলে যাচ্ছে। আমি খুব দ্রুত হাঁটার চেষ্টা করছিলাম কিন্তু আমি হাঁটতে পারছিলাম না, আমার পা ভেঙে আসছে, মনে হচ্ছে যে আমার শরীরে আর কোনো এতটুকু বল নেই বা শক্তি নেই যে আমি হেঁটে যাবো। ঠিক আছে, তো আমি একবার সরোষটাকে জোরে জোরে ডাকছি, একবার গান গাওয়ার চেষ্টা করছি যে আশেপাশে কেউ থাকলে হয়তো আমি জিজ্ঞেস করবে কে যাচ্ছে। তো কেউ কোনো সাড়া দিচ্ছে না, অবস্থাটা এতটাই নিঝুম ছিল যে কারণ অনেক গভীর রাত্র, তো আসলে গ্রামের মানুষজন কেউ সজাগ থাকার কথা না। তো আমি ওইভাবে হাঁটছি আর আশেপাশে আমার বাড়িগুলো আমি দেখছি না, মনে হচ্ছে যে কিছুটা ধরে হেঁটে গেলে কিছু বাড়ি পড়বে কিন্তু কোনো বাড়ি আশেপাশে দেখছি। আমার মনে হচ্ছে আমি রোড পথ ভুল করে ফেলছি, হাঁটতেছি কিছুই আমার সামনে পড়ছে না। তো এরকম পড়তে পড়তে হঠাৎ ওই মাটিগুলো পড়া আমার বন্ধ হয়ে গেল, আমি আরেকটু হাঁটলাম সামনে। আমার মধ্যে অনেক ভয় কাজ করতেছে, আমি যে কিভাবে হাঁটবো বা হাঁটছি আমি নিজেও বুঝতেছি না। আমি একবার মানে গান গাওয়ার চেষ্টা করছি, একবার নিজের কন্ট্রোল করার জন্য একবার স্রষ্টাকে ডাকছি। তো হাঁটছি সামনে, এর মধ্যে রাস্তাটা বাম দিকে গেছে, আমি বাম দিকে যাওয়ার পরেই একটা খালের মতো আছে। তো খালের এপারে ওপারে দুইটা বাড়ি, যে বাড়িতে হচ্ছে নাড়া থাকে না ধানের ঘর, সেগুলোর পাড়া মানে একসাথে গলিয়ে গোলানো বলে, নাড়া পাড়া বলা হয় গ্রামে। তো একটা লোক দেখলাম ওপারে একটা নাড়াপাড়ার উপরে একটা পা, এপারে একটা নাড়াপাড়ার উপরে একটা পা, দুটা পা রেখে একটা মানুষ দাঁড়ানো, যার অদ্ভুত বিকট চেহারা, আমি ওনার দিকে একবার তাকিয়ে আর তাকাতে পারিনি। হ্যাঁ, তার জিভটা হচ্ছে একদিকে কামড় দেওয়া, পুরো জিভটা, যেমন একটা মানুষ যদি গলায় ফাঁস দিয়ে ইয়ে করে সুইসাইড করে তখন যেভাবে জিভটা বেরিয়ে যায়, তার চোখগুলো দিয়ে রক্ত বেয়ে পড়ছে। হ্যাঁ, এরকম একটা অবস্থা, সে তার ঘাড়টা একদিকে বাঁকানো। তো ওই মানুষটাকে দেখে আমি এতটা আতঙ্কিত হয়ে যাই, আমি আর নিজের সাহস তখন হারিয়ে ফেলি পুরোপুরি, এবং আমি চিৎকার করে পিছনে দৌড় দিই। তো দৌড় দিতেই ওই আমার যে ইমাম সাহেব গ্রামের, ওনার উপরে যায় পড়ি আমি, কারণ আমার চোখগুলো সামনে ছিল, আমি দৌড় দিচ্ছিলাম পিছনে। তো পড়ার পরে উনি আমাকে ধরে, ধরে আমাকে আমাকে বলে, কি হ বাবা, কি হয়েছে, তুমি কি বলো, সমস্যা কি, তুমি কে? পরে আমি উনি আমাকে দেখে বুঝছে কিছু একটা, পরে আমি বলছি যে আমি আসলে একটা সমস্যার মধ্যে পড়ছি। পরে আমি বলছি, তুমি সমস্যা নেই, ভয় পাইছো? আমি বলছি হ্যাঁ। বলছে, আচ্ছা তুমি আসো, আমি সামনে মসজিদে আজান দিতে যাচ্ছি, তোমার ভয় নেই, তুমি আমার সাথে আসো। তো আমি ওনার উপরে ভরসা পাচ্ছি না, আমার মনে হচ্ছে উনিও হয়তো পাবে দুই ধরনের কিছু হবে, কারণ ওনার ড্রেস ছিল একদম সাদা, দপদপে সাদা একটা পাঞ্জাবি পরা ছিল, মাথা টুপি ছিল, দাড়ি ছিল। আমার ওনাকে দেখো কেন যেন অস্বাভাবিক কিছু মনে হচ্ছে।
এই সময়টা আপনি
আমি আর মানসিক অবস্থা আমার
অস্বাভাবিক
অস্বাভাবিক মনে হতো। বাবার নাম বলার পরে উনি আমাকে চিনতে পারে, উনি আমাকে নিয়ে মসজিদে বসালো, তারপরে সকালে উনি আমাকে বাসায় পৌঁছে দেন।
তো এই ছিল আপনার সাথে
ঘটনা।
তো এছাড়া আপনি আর তেমন কোনো এক্সপিরিয়েন্স আপনার এখন পর্যন্ত আর হয়নি?
ছোট কিছু এক্সপিরিয়েন্স আছে, যেগুলো খুবই ছোট,
অনেক সময় অলৌকিক না বলে কোন একটা ইনসিডেন্ট হিসেবেও বলা যায় ঘটে গেছে, ঘটতে পারে। তো যাই হোক, সেই ঘটনাগুলোতে আপনি যেই ঘটনাগুলো বলেছেন, তারপরে এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো ঘটনা থাকতে পারে আমার মানে মাথায় আসছে না, তাই জিজ্ঞেস করছি, এর চেয়েও কি ভয়ঙ্কর কোনো ঘটনা আপনার জানা আছে?
আমার এর চেয়ে ভয়ঙ্কর না, কিন্তু আমার এলাকার কিছু ছোট, একটা ছোট ভাই আছে, ওর কাছ থেকে ওর জীবনে একটা গল্প শুনছি আমি, যেটা আমরা আসলে অনেকেই পড়ি বলে কিছু বিশ্বাস করি, অনেকেই করি না। হ্যাঁ, তো এরকম কিছু একটা ওর উপরে ভর করেছিল।
তো শুনি ছোট করে।
এটা হচ্ছে এরকম যে ওর একটা দরিদ্র ফ্যামিলির ছেলে, বাবা মারা গেছে, তো ভাইয়ের কাছে থাকতো। তো কাজ যেদিন করতো সেদিন হয়তো দুটো ভাত জুটতো ঠিকঠাক মতো, আর কাজ না করলে হয়তো ভাই বকাঝকা করতো, ভাবি বকাঝকা করতো। তো একদিন ও কাজ করতো, মাঝে মাঝে একটু সমস্যা হলে কাজ করতো না। তো ওর যতটুকু কাজ করতে পারতো, হঠাৎ একদিন ফল খেয়াল করলো যে ও যতটুকু সময় নিয়ে কাজ করে তার থেকে অধিক সময় ওর কাজগুলো হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে, ও মাছ ধরতে যাচ্ছে, সব কেউ মাছ পাচ্ছে না, কিন্তু ও জাল ফেললে অনেক মাছ উঠছে।
আচ্ছা,
ও জমিতে ধান বুনতে যাচ্ছে, তো সবারটা হয়ে হওয়ার অনেক আগে ওরটা শেষ। ও বলতেছে, আমি যে এক দুইবার হাত দিয়ে ছিটালাম তার আগে আমার কাজগুলো হয়ে গেল। মানে এরকম কয়েকটা ঘটনা ওর পরপর ঘটতে লাগলো।
আচ্ছা,
তো এভাবে ওর 15 দিনের মতো কাটে, 10-15 দিন এভাবে কাটে। তারপর ও একদিন হঠাৎ রাতে ঘুমাতে যায়, তো ঘুমে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ও দেখে যে ওর জানালার পাশে একটা মেয়ে একবার জানালার দিকে এপিট ওপিট করছে, মানে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আবার একবার আসছে। তো ভাবলো কি হয়তো পাশের বাসা কি হবে, কিংবা ওর ভাবি ঠাবি হতে পারে। ও আবার চোখ বুঝলো ঘুমানোর জন্য, কিন্তু হঠাৎ আবার একটা শব্দ হলো।
আচ্ছা,
তো শব্দ হওয়ার পরে ও আবার চোখ মেলে তাকালো, তাকানোর পরে দেখলো ওর পাশে একটা মেয়ে বসা।
বাইরে ছিল ভিতরে এখন?
হ্যাঁ, এতটাই সুন্দর যে চোখ সরানোর মতো না, একটা মেয়ে বসা এতটাই সুন্দর চোখ সরানোর মতো না। কিন্তু ও যে উঠে বসবে এরকম সত্যি শৈলী ছিল না, ও যা শুয়ে শুয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে, মেয়েটা ওর পাশে বসা ওর দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। তো এভাবে ওই রাতটা, এরপরে কোন একটা সময় ও ঘুমিয়ে পড়ো কিছু জানে না, সকালবেলা ওর উঠে মনে হয় যে এটা স্বপ্ন ছিল, যার কোনো কারো কাছে শেয়ার করেনি। দিন পরের দিন রাত্রে একই অবস্থা, আবার সেই ঘুমে ঘরে আবার ওই একই মেয়েকে দেখতে পায়। ওই দিন এসে ওর
সাথে তার পাশে বসা,
হ্যাঁ, ওর সাথে হয়তো কোনো কথা বলে, হাসে, কিন্তু ও সকালে কিছু মনে করতে পারে না, কিন্তু এতটুকু মনে করতে পারে কোনো একটা মেয়ে রাতে ওর সাথে আসছে, কথা বলছে, কিন্তু কি হচ্ছে, কি হয়েছে, কি বলছে, ওর কিছু সকালে মনে করার লোক
তার ভাইয়া পারে না, কেউ কিছু টের পায়নি,
না ভাইয়া ভাবে কিছু টের পায়নি। তো ও এভাবে কয়েকটা দিন ওইভাবে কাটে। এক পর্যায়ে ও ওই মেয়েটার প্রতি অনেকটা আসক্ত হয়ে যায়, আর কারো কাছে বলে না যে এত সুন্দর একটা মেয়ে আসে কথা বলি।
তার বয়স এরকম ছিল তখন?
ওর বয়স ছিল 16-17 হবে তখন। ও একটা জিনিস বলি, ও প্রাথমিক শিক্ষা লাভ করতে পারে না, স্কুলে শিক্ষাগত যোগ্যতা নাই, কিন্তু বাবা মারা যাওয়ার পরে ও ঠিক মতো নামাজ পড়ত। হ্যাঁ, নামাজ রোজাগুলো ঠিকঠাক মতো করতো, এবং ওর চেহারা দেখলে কেউ বলবে না যে ও এতটা দরিদ্র ফ্যামিলির ছেলে, দেখতে খুব সুন্দর একটা ছেলে ছিল। পরে ওর প্রতি আসক্তি হয়ে যায় এবং ও শুইতে যাওয়ার সময় প্রতিদিন এই চিন্তা করে যে ও আসবে, ওর সাথে কিছুটা কথা বলবে। তো এইভাবে করে ওর কয়েকটা দিন চলে যায়। তো একদিন হঠাৎ ওর শরীরে জ্বর হয় অনেক, জ্বরের কারণে কাজ করতে যেতে পারে না। ওর ভাবি ওকে অনেক বকে এবং ওকে খেতেও দেয়নি। ভাবছে ওর ভাইয়া এসে হয়তো ওকে কিছু খেতে দিবে বা বলবে, কিন্তু দেখা গেল যে ওর ভাইয়া আসার পর ভাইয়া ওকে বকে। ও আর রাতে খায় না, না খেয়ে শুয়ে পড়ে। তো রাতে ওই মেয়ে আসে, তারপর ওকে রাকি রাতে খেতেও দেয়। ও খায়, ও বলে যে আমার সন্ধ্যায় যখন আমি শুতে গেলাম আমার এত ক্ষুধা ছিল, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে আমার মনে হচ্ছে যে আমার পেটে আর কোনো ক্ষুধা নেই, আমার মনে হয় আমি পেট ভরে খেয়েছি।
এবং
ও বলছে যে আমার পেটে এতটুকু ক্ষুধা নেই, বরঞ্চ আমার এখন কেউ যদি খাবার দেয় তা আমার অনীহা হয়ে যাবে, আমি খেতে পারবো না। তারপরে ও সকালে উঠছে, উঠে
এবং সে রাতেও কি সে ওই মেয়েটাকেই স্বপ্ন দেখে,
ওই মেয়েটাকেই দেখেছে এবং ওই মেয়ের সাথেই বসে কথা বলেছে, মেয়ে ওকে খাবার এনে দিয়েছে, ও খেয়েছে। কিন্তু ওর বিষয়গুলো কি রাতে যা হয় সকালে ওর কিছুতে আমার মনে থাকে না, কিন্তু মনে থাকে যে জাস্ট মনে থাকে যে কিছু একটা রাতে হয়েছে, কোন একটা মেয়েকে দেখেছে, ওর পাশে বসছে, ওর সাথে কথা বলছে, হাসছে এরকম। তো সকালে ও একটু শরীরটা সুস্থ হওয়ার কারণে কাজে যায়, কিন্তু বেশি সময় কাজ করতে পারে না, আবার চলে আসে। আসার পর ওর ভাবি ওর সাথে কোনো কথা বলে না, যে ও যে খাবার চাইবে তাও চায় না, ওর ভাবিও কোনো কথা বলে না। তোর ভাই মাঠ থেকে আসে, এসে ওকে জিজ্ঞেস করে কেন চলে আসছিস। তো ও বলে যে আমার শরীরটা খারাপ লাগে তাই আমি চলে আসছি, আমি শুয়ে আছি একটু। তারপরে ওর ভাই ওকে বকে, একটা সময় পরে ওর ভাই ওর গায়ে হাত তোলে, হাতে গরু মারার যে লাঠিগুলো থাকে ওই লাঠি দিয়ে ওকে মারে। মারার পরে ও কাঁদতে কাঁদতে বাসা থেকে চলে আসে। তো
ওই অসুস্থ অবস্থায়
চলে আসে। তো সারাদিন ঘরে কোথায় থাকবে কি করবে জানে না। তো বিকালে নামাজ পড়ে মসজিদে, রাতেও মসজিদে নামাজ পড়ে। নামাজ পড়ার পরে ভাবলো যে মসজিদেই শুয়ে থাকি, আর পাশে কোথায় যাব। ও মসজিদে শুয়ে থাকে। মসজিদ ইমাম সাহেব যেটা বলছে যে ওকে সে ডাকতে গেছিল যে ওঠার জন্য, কিন্তু আসলে ও এতটা ঘুমাচ্ছিল শরীর ক্লান্ত হয়ে আর উঠতে পারেনি। পরে ইমাম সাহেব আর ওকে জাগায়নি, সে ওর পাশেই তার মশারি টানিয়ে ঘুমিয়ে পড়ছে, শুয়ে পড়ছে আর কি। তো ওর যেখানে শুয়েছে তার ডান দিকে ছিল কবরস্থান, তার পাশেই ছিল একটা জানালা, বড় একটা জানালা ছিল। তো জানালা থেকে তাকালে কবরস্থানটা দেখা যায়, কবরস্থানের পরে একটা মাঠ। তারপরে রাত একদমই গভীর রাত, হয়তো আড়াইটা তিনটা এরকম হবে। হঠাৎ ইমাম সাহেব ফলো করলেন যে ঝড়ের মতো বসতেছে, মানে মনে হচ্ছে চারদিক থেকে বাতাস এত বেগে আসছে, প্রচন্ড ঝড় হবে এরকম একটা অবস্থা। তো ইমাম সাহেব হঠাৎ জেগে গেলেন, কিন্তু তাকায় দেখলেন যে বাহিরে তেমন কিছু মনে হচ্ছে না, শুধু শব্দই হচ্ছে কিন্তু বাহিরে কিছু দেখার মতো না। তিনি মশারির মধ্যে বসে তাকিয়ে রইলেন। এরপরে দেখলেন ওই ছেলেটা আস্তে আস্তে করে বিছানা ছেড়ে উঠছে, উঠেও এদিক ওদিক না তাকিয়ে জাস্ট জানালা দিয়ে বাহিরে তাকিয়ে বাহিরের পথ দিয়ে হাঁটতেছে। তো ইমাম সাহেব মশাই থেকে বের হয়ে ওকে ডাক দিলেন পিছন থেকে, ওর নাম ছিল রফিক। তো রফিক নামে ডাক দেওয়ার পর ও তাকাচ্ছে না।
ওই উনি ওনার নাম জানতো কিভাবে?
ওই একই গ্রামের। তো
আচ্ছা আচ্ছা,
এই জন্যই নাম জানতো। এবং রফিক বলে ডাক দেওয়ার পরেও ও তাকাচ্ছে না এদিক ওদিক, ও সোজা হাঁটছে, তাও কিছু জানলা দিয়ে বের হয়ে কবরস্থানের উপর দিয়ে হাঁটতেছে। ইমাম সাহেব ওর পিছন পিছন দৌড়ে গিয়ে ওকে ধরলো, কিন্তু ধরার পরে ও ইমাম সাহেবকে এমন ভাবে ধাক্কা দিল যে ইমাম সাহেব কবরের উপরে পড়ে গেল। তো সামনে একটা ভাঙা কবর ছিল, ওই ভাঙা কবরের উপরে নিজের পা মানে একটা পা ওর পড়ে গেল। পড়ে যাওয়ার পরে হয়তো ওই যে কবরের মধ্যে যে ইয়েগুলা দেওয়া হয় বাঁশের কঞ্চিগুলা দেওয়া হয়, ওগুলা তো ওর পা ছিলে গেছে। তো ইমাম সাহেব আবার দৌড়ে গিয়ে উনি ওনার কিছু ধর্মীয় কি মানে কিছু নিয়ম নীতি আছে ওগুলো পরে ওর গায়ের উপর ফুদিছে। ফু দেওয়ার পরে ও ওইখানে পড়ে যায়, কবরের উপরে পড়ে যায়। তারপর ইমাম সাহেব ওকে ধরে নিয়ে আসেন, আনার পরে ওকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, কিন্তু আসলে কথা বলতে পারে না, অবশ্যই সেন্সলেস থাকে। ইমাম সাহেব ওকে মাথায় পানি পুনি দিয়ে রাতে শুয়ে রাখে। সকালে ওকে জিজ্ঞেস করার পরে ও পিছনের ঘটনা থেকে ওই দিনের ঘটনা সব বলছিল, যে এইভাবে যে ওই দিন রাত্রে ওই মেয়েটা বাহিরে এসে দাঁড়িয়ে ওকে ডাকছিল যে তুমি চলে এসো। তো বারবার ডাকতেছিল, ওর মধ্যে একটা কষ্ট কাজ করছে যে ওর ভাবি ভাই ওর সাথে তো খারাপ বিহেভ করে, ওই মেয়েটা যদি ওকে নিয়ে যায় ও উনির সাথে চলে যাবে, এই ধরনের চিন্তা করে ও সামনের দিকে হাঁটছিল। কিন্তু ওকে ইমাম সাহেব বা কেউ ডাকছিল সেটা ও বুঝতে পারে না, ও শুনেও নাই, কিন্তু ইমাম সাহেব ওকে ডাকছিল এবং ইমাম
সাহেব
ইমাম সাহেব ওকে ধরছে সেটা ও বলতে পারে না যে ওকে কেউ ধরছে কিনা। ওর মনে হচ্ছে যে একটা মেয়ে সামনে দাঁড়িয়ে ওকে ডাকতেছে এবং ওই মেয়েটার দিকে চলে যাচ্ছে এক এক করে। তারপর ওই ইমাম সাহেব ওকে কিছু মানে প্রাথমিক ট্রিটমেন্ট দেয় এবং ওর মা ওর একটু আগে ঘটনাটা হচ্ছিল যে ওর সাথে যে ঘটনাটা ঘটার আগে ওর মা গ্রামে ওর মামা বাড়িতে অন্য একটা গ্রামে বেড়াতে গেছিল, মা ছিল না, যার কারণে ওর ভাই ভাগ্যের সাথে খারাপ বিহেভিয়ার বেশি করেছে। তো ওর মাকে খবর দেওয়ার পর ওর মা ওর মামা বাড়ি থেকে আসে, আসার পর
মা ছেলে দুজনে বসে ওই ভাইয়ের আশ্রয়ে থাকতো।
হ্যাঁ হ্যাঁ, বাবা মারা যাওয়ার কারণে ওরা ওই ভাইয়ের কাছে থাকতো। তারপর মাকে বলা হয় পুরো ঘটনা, তারপরে ভাইকে ট্রিটমেন্ট দেওয়া হয়, এরপর থেকে ওইটা আর রাতে আসতো না। এই ছিল ওর ঘটনা।
রিয়েলি মানে কেমন সব ঘটনা যে মানুষের সাথে ঘটে, জাস্ট মানে পুরো ব্যাপারটাকেই আমরা স্বপ্ন বলে চালিয়ে দিতে পারতাম যদি আজকে ইমাম সাহেবের সাথেও ঘটনা উনি না দেখতেন, কিংবা তার যদি সকালবেলা উঠে ভরপুর পেটের খাওয়ার যে মানে স্বস্তি, সেই স্বস্তি যদি সে পেট না পেত, তার যদি পেটে তাও ক্ষুধা থাকতো, তাহলে বুঝতাম যে এটা স্বপ্ন জাতীয় কিছু। অনেকেই একাকিত্ব থেকে এ ধরনের স্বপ্ন দেখে, অনেক বেশি একাকিত্ব থেকে ভাই খারাপ ব্যবহার করছে, ভাবি খারাপ ব্যবহার করছে, নিজেই নিজের মনে মানুষ একটা বন্ধু বানিয়ে নেয়, সেখান থেকে এরকম কিছু হতে পারে। সেটা থেকে পেট ভরে যাওয়া সম্ভব না, সেটা থেকে এভাবে হ্যালুসিনেটেড হয়ে রাত্রেবেলা হাঁটতে হাঁটতে কবরস্থানের ভিতরে পা পড়ে গেছে, কবরস্থানের আশেপাশ দিয়ে যেতেই তো আমাদের একটু একটু ভয়
ভয় লাগে,
তাই না? সেখানে 16-17 বছর বয়সের একটা ছেলে কবরস্থানের দিয়ে হাঁটছে, কবরস্থানের ভিতরে পা চলে গেছে, আসলে আমার কিছু বলার নেই। যাই হোক, অনেকগুলো গল্প শুনলাম আপনার কাছে বাপ্পি ভাই। আমাদের সাথে আরো বন্ধু আছে, ইনফ্যাক্ট আমাদের সাথে যে বন্ধু আছে সে আপনারও বন্ধু।
জি জি,
তাই না? আমরা কিন্তু জুবায়ের গল্প
শুনি। জুবায়ের আমি আমরা দুজনেই বাংলা কলেজে আছি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে
আছে,
আমরা ক্লোজ বন্ধু।
তাহলে তো খুবই ভালো হয়, ক্লোজ বন্ধুদেরকে আরো ক্লোজলি আমরা শুনতে চাই। তো জুবায়ের, তুমিও বাংলা কলেজের স্টুডেন্ট?
জি জি।
আচ্ছা, দুজনে কি এক এলাকাতেই থাকে?
না, এক এলাকার না, কিন্তু আমরা এক কলেজে পড়ি, একই ডিপার্টমেন্ট।
আচ্ছা আচ্ছা, সেখান থেকে?
হ্যাঁ, সেখান থেকে পড়ছে।
জুবায়ের, তুমি কি আজকে আমাদেরকে তোমার নিজের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার কথা বলবে, নাকি অন্য কোনোখান থেকে শুনেছো বা জেনেছো?
না, আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা বলবো, এবং আমার মামাতো ভাই বা আমার অন্যান্য যাদের কাছে ঘটছে সেই ঘটনাগুলো বলবো।
তো আমরা প্রথমে তোমার জীবনে ঘটে যাওয়া ঘটনা দিয়ে শুরু করি।
হ্যাঁ,
এটা প্রথমে জানতে চাবো যে কবে কোথায় ঘটে।
আমার জীবনে যে ঘটনাটা ঘটছে সেটা আমি যখন ক্লাস 9 পড়ি তখনকার ঘটনা। তো আমার বাড়ির পাশের বাড়ি আমার একটা মেয়ে ছিল, মানে আমার সাথে খুব ক্লোজ ছিল, মানে জাস্ট আমরা ফ্রেন্ড ছিলাম, ওর সাথে আমার সাথে ফ্রেন্ডশিপটা খুবই ক্লোজ ছিল,
একদম মানে পিঠাপিঠি।
হ্যাঁ, পিঠাপিঠি বলা চলে, এবং গ্রামের সবাই জানে যে আমরা দুজন খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড, এবং আমার পরিবার, ওর পরিবার, দুজন পরিবার আমাদের সাপোর্ট করে, এরকম একটা সম্পর্ক। ও ছিল একটু মানে পর্দা পুষিতা করে, কোনো বাইরের ছেলের সাথে দেখা করে না, কিন্তু আমরা ছোটবেলা একসাথে লেখাপড়া করছি, এই কারণে মানে আমার সাথে ওর সাথে ঘনিষ্ঠতা। তো ও দিনে তো রাস্তায় ঘুরতে পারতো না, কারণ যেহেতু পর্দা পুষিতা করে, এই কারণে তো আমরা প্রতিদিন রাত্রিবেলা ঘুরতে বের হতাম।
আচ্ছা,
আজানের আগে আগে ঘুরতাম রাস্তায় এবং নদীর পার।
আজানের আগে বলতে বলতে কোন আজান?
এই যে ফজরের নামাজ,
ফজরের নামাজের আজানের আগে
আগে আগে।
খুবই ভয়ঙ্কর একটা সময়।
হ্যাঁ, ওই সময় আমরা প্রতিদিন ঘুরতে বেড়াইতাম, মানে যখনই সময় থাকতো আমার আয়সা জানলার পাশ দিয়ে আর ডাক দিত, আমি জানলার পাশে ঘুমাইতাম, ও হাত দিয়ে আমাকে পেত, খোঁচা দিত, তো আমি উঠে আবার চুপি চুপি দুজন ঘুরতাম। কিন্তু এটা আমার পরিবারের লোকজন জানতো, কিন্তু ওর পরিবারের লোকজন তেমন জানতো না,
জানার কথাও না।
হ্যাঁ, এরকম তো একদিন আমরা প্ল্যান করছি যে শীতের সিজন, সিজনটা যে আমরা দুজন ঘুরতে যাব, এবং ঘোরার সময় আমরা অনেক খেজুরের রস দেখি গাছে, যেন আমরা একদিন খেজুরের রস চুরি করব এবং পিঠা বানিয়ে খাবো। কয়েক ঠিক আছে, তা আমরা কোনো একদিন গিয়ে এটা আনবো। আচ্ছা ঠিক আছে, যেদিন আমরা যাব সেদিন আমাকে বলছে যে তুই রেডি থাকিস, তোরে নিয়ে আমরা খেজুরের রস আনতে যাবো। আমি কি আচ্ছা ঠিক আছে, আমি উঠবো। তো ওই দিন আজানের আগে আমাকে এসে মানে ডাকে যে চল খেজুরের রস আনতে যাবি না? তা আমি নির্দ্বিধায় ওর সাথে, আমি কলস আগে রেডি করে আসছিলাম, কলসটা নিয়ে ওর সাথে হাঁটতেছি, হাঁটতে 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 কথা বলতে বলতে দুজন চলতেছি। তো হাঁটতে হাঁটতে আমি এক পর্যায়ে খেজুর গাছের কাছে এসে পড়ি, এখন বলে আজকে আমি খেজুরের রস নামাবো। আমি তো তুই মেয়ে মানুষ, কিভাবে খেজুরের রস নামাবি? তাই আমি পারবো দেখ। তো আমি খেয়াল করি না, আমি অন্য একটা গাছে উঠি এবং ও একটা গাছে উঠে উঠে আমরা দুজনে রস নামাই, নামিয়ে এবং কলসে ঢালি। পরবর্তীতে আমরা সামনে আরেকটু যাই, দিয়া
ওখানে যখন আমরা রস নামাই তখন আমি গাছের মাথায় তখন আমি দেখতে পাই ও রস নামাচ্ছে গাছের নিচে দাঁড়িয়ে আর হাতটা বাড়িয়ে লম্বা হাত দিয়ে গাছ থেকে রস নামাচ্ছে। এইটা দেখে আমি গাছে বসে কাঁপতে থাকি এবং হাত থেকে আমার রসের হাইটা পড়ে যায়। সেটা খেয়াল করছে কিনা আমি জানি না, কিন্তু আমি ওখান থেকে নেমে যাই। নেমে যাওয়ার পর আমি ভয়ে দৌড় দিই এবং যখনই আমি ভয়ে দৌড় দিই তখনই আমার সামনে কি পড়ে, সাদা বিড়াল। দেখতেছি যে দুইটা বিড়াল যে রাগান্বিত হলে যে আওয়াজ গুলো করে ওরকম প্রচুর আওয়াজ করতেছে, প্রচুর। আমি এটা দেখে আরো ভয় পেয়েছি। ভয় পেয়ে যাওয়ার পর আমি আবার পিছন ফিরে তাকাই, পিছন ফিরে তাকাই, দেখি কি ওই মেয়েটা যে আমাকে ডাইকে নিছে ওই মেয়েটার হাতে আগুনের গোলা আমার দিকে আসছে, আগুনের গোলা নিয়ে আমার হাতে ধরা
আসছে,
আমার দিকে এগিয়ে আসছে। আমি এটা দেখে আরো ভয় পেয়ে যাই এবং আমি জোরে দৌড় দিই, দৌড় দিয়ে একটা তিল ক্ষেত ছিল ওই তিল ক্ষেতের উপরে আমি পড়ে যাই, পড়ে ওখানে বসে আমি চিৎকার দিই এবং কে যেন এসে আমার পিছন দিয়ে হাত দেয়। হাত দেওয়ার পর আমি আরো ভয়ে চিৎকার দিই, চিৎকার দিয়ে বলবো কি হচ্ছে তুই থাম আমি তোর দুলাভাই। তখন আমি দুলাভাইয়ের দিকে তাকাই এবং আমার জ্ঞান হারিয়ে ফেলি। তারপর সকাল যখন হয় তখন আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল, তখন আমি বলি যে এরকম এরকম হয়েছিল। তখন আমার আম্মা বলে তুই যে জায়গায় রস চুরি করতে গেছিস ও জায়গাটা তো ভালো না, ওখানে একটা পুকুর ছিল, পুকুরের পাড়ে একটা বট গাছ ছিল, বট গাছে ওখানে মানে চিতা খোলা ছিল লাশ পুরানো হতো, সেই জন্য ওই জায়গাটাকে নাকি খুবই খারাপ। ও জায়গায় অনেক সময় দেখে যে মেয়েরা নাচানাচি করে আগুন মানে দেখে যে আগুনের গোলা বের হয়ে আসে, এরকম অনেকেই নাকি দেখে।
কিন্তু আপনি তো ওই জায়গাটা নিজে থেকে জানেনি, আপনাকে তো দেখে নিয়ে গেছে।
হ্যাঁ,
দেখে নিয়ে গেছিল কেন?
দেখে নিয়ে গেছে ওই যে আমরা বলছিলাম রস চুরি করতে যাবো, কিন্তু যে আমাকে দেখে নিয়েছে কিন্তু আদৌ আসেনি।
যাই হোক, একটা জিনিস বুঝলাম যে ওই জায়গাটা হতে পারে ওই জায়গাটা খারাপ বা ওইখানে কোনো একটা ঘটনা হয়তো আগে ঘটেছিল, বা অনেক সময় দেখা যায় যে শ্মশানঘাট জাতীয় জায়গাগুলোতে অনেক রকম কথা ছড়ানো ছিটানো থাকে গ্রামের এলাকায়। বাট একটা জিনিস আমি বুঝলাম না যে আপনাকে কেন টার্গেট করে নিয়ে যাওয়া হলো। যাই হোক, এগুলো সবসময় রিজন থাকে না।
আমরা কথাটা ওখানে বসে বলছিলাম ওর, আমি যখন রাত্রে ঘুরতে বেরিয়েছিলাম
ওই জায়গাটাতে বসেই।
হ্যাঁ, ওই জায়গাটাতে বসে বলছিলাম,
ওখানে বসে আপনারা প্ল্যান করেছিলেন, আমি এটাই জানতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি ওই জায়গাটার সাথে কিভাবে রিলেশনটা তৈরি হলো। যাই হোক, সেটাতে আমরা না যাই, এটা ছিল আপনার সাথে ঘুরে যাওয়ার একটা ঘটনা, তাই তো?
আমার পরবর্তী যে ঘটনাটা সেটা আমার সাথে ঘটেছে, কিন্তু সাথে আমার মামাতো ভাই ছিল, সেই ঘটনা আমি বলছি।
কবে ঘটনাটা?
এটা যখন আমার বয়স 7-8 বছর হবে ঠিক সেই সময় ঘটনা। তো একদিন নানা বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়, মানে আমার সব খালা তারা সবাই আসে এবং তার ছেলে মেয়ে তারাও আসে এবং আমরাও সেই অনুষ্ঠানে যাই। অনুষ্ঠানের শেষে তো আমার মামা বলে যে এদেরকে বাড়ি দিয়ে আস। তা আমাদের নানা বাড়ি থেকে আমাদের বাড়ি আসার রাস্তাটা খুবই খারাপ ছিল, মানে আসার মতো না, মানে ভাঙা, তারপর সাঁকো, বন জঙ্গল, মানে খুবই একটা অদ্ভুত রাস্তা। এই কারণে বলছে ঠিক আছে ওদের নৌকা দিয়া খাল দিয়ে দিয়া সহজ পথ হবে। তো আমার মামাতো ভাই বড় ছিল, তখন তার বয়স 12-13 বছর হবে, সে আমাদের নানার একটা নৌকা ছিল, তো আমাদের নৌকা করে আমাদের নিয়ে আসতেছে, খালে করে নিয়ে আসতেছে। যে খালটা ছোট, মানে যে কেউ মানে এপার থেকে ওপার মানে মাঝখানে লাভ দিয়ে যেতে পারে এরকম খালটা ছিল। তো ওই খাল দিয়ে আমাদের নৌকা নিয়ে যাচ্ছে, আমাদের দিয়া গেছে বাড়িতে আমার মামাতো ভাই। তো যাওয়ার পথে তার সাথে ঘটনাটা ঘটে। তো সে আমাদের দিয়ে যখন যাচ্ছে তখন বড় খাল থেকে ছোট খালে ঢুকতেছে, ওই ঢোকার পথে একটা মহিলা তাকে বলতেছে যে আমাকে বাবা আমাকে একটু খালটা পার করে দেবে। তখন আমার মামা তো বলছে না আমি খাল পার করে দিতে পারবো না।
তখন সময়টা কোন সময়?
তখন সময়টা সন্ধ্যা,
সন্ধ্যা দিকে।
হ্যাঁ, সন্ধ্যা দিকে, মানে আজান পড়বে পড়বে এইরকম অবস্থা। তো আমার মামাতো বলছে যে আমি পারবো না, আমার কাজ আছে, আমার ভাইরা বৈশা আছে, তাদেরকে আবার তাদের বাড়ি দিয়ে যেতে হবে, আমার অন্য জায়গায় আবার যেতে হবে, আমি এখন পারবো না। কয়েন দেও না বাবা, কয়েন না আমি তোমাকে পার করতে পারবো না। কয়েন ঠিক আছে, তুই যখন পার করে দিলি না তোর খবর আছে। তো আমার মামাতো ভাই ওটা ই করে না, আমার মামাতো ভাই চলে আসে। চলে এসে তখন আমার অন্য যে খালাতো ভাইরা থাকে তাদেরকে নিয়ে আবার তাদের বাড়িতে রওনা হয়।
আচ্ছা,
রওনা হওয়ার পথে তখন একটা সাঁকো বাজে, ওই সাঁকোর ওই জায়গায় দেখে আবার এক বৃদ্ধ লোক বলতেছে বাবা আমি তো ওই সাঁকোটা পার হতে পারি না, আমাকে একটু পার করে দিবে।
তখন কি তার মানে ওনার ভাইটাই সবাই আছেন সাথে?
হ্যাঁ, সবাই আছে, মানে সব ছোট ছোট। তখন আমার মামাতো ভাই বলছে না আমি পারবো না, ওরা তো নৌকা অনেকজন, তোমার নিলে নৌকা ডুবে যেতে পারে, আর আমার মা না কইরা দিছে বাহিরে কারো নৌকায় না নিতে, আমি পারবো না। করে এদের দিয়ে আসে। দিয়ে আসে আসার পথে মানে অনেক রাত হয়ে যায়, রাত 8-9 বাজে সেই সময়। তো একা একা আসতেছে, তখন আমার খালা বলছে যে তুমি এত রাতে যেতে পারবে? তো বলছে না সমস্যা নাই আমি যেতে পারবো। তো আমার ভাই ওই নৌকা নিয়ে আসে, আসার পথে আবার সেই বৃদ্ধ মহিলা,
সেই মহিলা
আসে। তখন বলতেছে যে আমাকে তো পার করে দিলি না, এবার তোমাকে পাইছে। যে এইটা বলে আমার মামাতো ভাই খুব ভয় পেয়ে যায়, বলে কি বলে আমাকে পাইছে? হ্যাঁ, তখন আমার মামাতো ভাই অনেক দোয়া কালাম পড়ে যে এটা তো অন্য কোনো ঘটনা। তারপরে দেখি কি মহিলা আর নেই। তাই আমার মামাতো ভাই মানে বুকে সাবাস নিয়ে যে আরো সামনে যায়, নৌকা নিয়ে আগাতে থাকে এবং এপার ওপার তাকায় না, সে সোজা নৌকা বেয়েতে বাইয়া বাইয়া চলে যাইতেছে। কিছু দূর যাওয়ার পথে দেখে তার নৌকায় চালটা আছে, চালটা ঠিক ঠিক কে জানি ফালাইতেছে। এইটা বলেছে, তারপর সে একটি মানে গালি গালাজ করে যে কি আমাকে ভয় দেখে যা এখান থেকে যা, আমি ভয় পাই না, এগুলো বলে। বলে কিছুক্ষণ পর আবার শুনে নাকি অনেক কটফাসি, কটফাসি শুনে আমার মামাতো ভাই আরো ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে এখন নৌকা ভাইতে পারতেছে না, এমন অবস্থা যে তাকে কে জানি পিছন থেকে ধরে বলছে যে এইরকম নৌকা আর চলে না। এত জোরে নৌকা বাজ মানে বাইতেছে কিন্তু নৌকা আগাচ্ছে না, এই পর্যায়ে গেছে। তখন আমার মামাতো ভাই জানতো যে কেউ যদি এরকমই হয় তখন সুরা কালাম পড়লে নাকি সবকিছু দূর হয়ে যায়। তো আমার মামাতো ভাই মনে মনে এগুলো পড়তে থাকে এবং দোয়া কালাম করতে থাকে, আস্তে আস্তে তার মানে শরীরটা হালকা হতে থাকে এবং সে দ্রুত নৌকা বাইতে থাকে। তো নৌকা বাইতে বাইতে এক পর্যায়ে একটা বাড়ির পাশে আসে, কারণ ওই বাড়িতে কেউ থাকে না, ঘর আছে কিন্তু কেউ থাকে না। এবং ওই বাড়ির ওই খাল পারে একটা বাঁশের জার ছিল। এখন আমার মামাতো ভাই দেখতেছে বাঁশের জারটা সম্পূর্ণ খালে একবার নুয়ে পড়ছে, একবার ঝপাস করে উঠে যাচ্ছে পুরো বাঁশের ঝাড়টা। কিন্তু আমার ভাই অন্যদিকে তাকালো, দেখলো কোথাও কোনো বাতাস নেই কিন্তু শুধু ওই বাঁশের জার উপর দিয়ে প্রচুর বাতাস বয়ে যাচ্ছে। এটা দেখে আমার মামাতো ভাই খুবই ভয় পায়। ভয় পাওয়ার পরে হঠাৎ করে আবার সেই বৃদ্ধ মহিলা, তোমার ডর করছে তাই না? তুমি আমাকে নাও, আমি তোমার নৌকায় উঠি, তোমার কোনো ভয় করবে না। হ্যাঁ, আমি তো বৃদ্ধ মহিলা, আমি তোমার কয়বার বললাম আমাকে একটু পার করে দাও, তুমি তো দিলে না। বা ঠিক আছে, তাহলে আপনি উঠেন। যেই নৌকায় উঠছে দেখে যে নৌকা মানে একেবারে সম্মুখ নৌকা কেঁপে উঠছে, এরকম অবস্থা।
এটা কি অতিরিক্ত ওজনের কারণে?
হ্যাঁ। আমার মামাতো ভাইকে নৌকা এত ভার হবে কেন এই বৃদ্ধ মহিলার কারণে?
মাত্র একজন
একজন কিন্তু আমার মামাতো ভাই নৌকার বাইতে পারছিল না। তো হঠাৎ করে পিছনে কে জানে এসে আমার মামাতো ভাই হাত রাখে, আমার মামাতো ভাই ভয়ে বইটা ছেড়ে দেয়, বলে কে? পিছন তাকায় দেখে সেই বৃদ্ধা মহিলা এসে দাঁড়াই আছে পানির উপরে। এইটা দেখে আমার মামাতো ভাই মানে খুবই মানে চিৎকার করে, কিন্তু আমার মামাতো ভাই যেটা বলছে তার চিৎকার নাকি কেউ শুনতে পাচ্ছিল না। এই অবস্থায় মানে আমার মামাতো ভাইয়ের সাথে অনেক ধস্তাধস্তি হয় মহিলার সাথে, এবং আমার মামাতো ভাইকে খালের নিচে নেমে পানিতে মানে চুবিয়ে তাকে খালের পাড়ে যে প্যাক থাকে প্যাকের ভিতরে গেড়ে ফেলে। ওদিকে আমার মামা মানে চিন্তা করতেছে যে আসে না কেন, মানে আমার ভাইয়ের আসতে দেরি হয় সে কারণে সে আবার আসে, খুঁজতে খুঁজতে আসে এবং সাঁকোর কাছেই আসে। এবং আইসে দেখে যে নৌকা সাঁকোর কাছে ভাসতেছে কিন্তু আমার মামাতো ভাইকে দেখতে পাইতেছে না। তো আমার মামা তারপর নদী খালে পাড়ে পাড়ে লাইট টর্চ মারে, টর্চ মারার পরে দেখে কি যে শুধু পা দুইটা দেখা যাচ্ছে আর মাটির ভিতরে দেহটা। আমার মামা চিৎকার দেয়, চিৎকার শুনে অনেকে চলে আসে, চলে এসে ধৈরা ধৈরা মাটি থেকে মানে প্যাক থেকে সেলাই বার করে, বার করার পরে তাকে ধুয়ে টুয়ে বাসায় নিয়ে যায়। তারপর ফকির আনে, ফকিরে ঝাড়ফুর দেয়, তারপর বলে যে কে কিছুতে একটা ধরছিল, এর সাথে মারামারি হয়েছে। মামা তো বাড়ির কাছে সব জিজ্ঞেস করে, তখন সে সম্পূর্ণটা বলে। এটা ছিল আমার মামাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা।
খুব অদ্ভুত লাগলো এই জিনিসটা, যে নৌকা চালাচ্ছে একদম নৌকার মাথায় বসে তো নৌকাটা চালাতে হয়, তো তার পেছনে আর তেমন কোনো জায়গা থাকে না,
জায়গা থাকে
ওই মহিলাটা পানির উপর
দাঁড়িয়ে এসে তার পিছনে হাত রাখে।
তার আগে পর্যন্ত তার সামনে বসেছিল, সামনে থেকে পিছনে যাওয়ার সময়টা কি সে মানে গায়েব হয়ে যায় মহিলাটা হঠাৎ করেই,
কিন্তু সামনে আর দেখে না।
আসলে এই তুচ্ছ এক সেকেন্ডের সময়টাতে যে মহিলাটা এখান থেকে ওখানে যাওয়া, এই সময়টা হচ্ছে এমন একটা সময় যে সময়টা কেউ ওই জায়গাটাতে না থাকলে টের পাবে না, ওই জায়গাটাতে থাকাটাই সবচেয়ে বেশি টের পাওয়া যাবে। আপনার মামা তো ভাই জানে যে আসলে ওই এক সেকেন্ড কি ঘটেছিল। যাই হোক, আমরা আরো স্টোরি শুনবো। জুবায়ের কাছে কি আর কোনো এমন গল্প আছে যেটা আপনার সাথে ঘটেনি কিন্তু এরকম ভয়ঙ্কর যা আপনি জানেন?
হ্যাঁ, এরকম আছে গল্প, এটা আমার শোনা গল্প, আমার চাচার সাথে ঘটেছিল, সে গল্পটা আমি এখন বলবো। তো একদিন আমার চাচা বাজারে গেছে, বাজার থেকে ইলিশ মাছ কিনা বাসার দিকে আসছে। তো আমাদের এলাকাটা ছিল এরকম যে রাস্তার দুপাশে ছিল জঙ্গল, মানে থেকে থেকে বাড়ি। তো আমাদের বাড়ি আসতে মাঝখানে একটা জঙ্গল বাজে, ওই জঙ্গলের শেষ মাথা আবার একটা বাড়ি ওইটুকুই, এবং ওই জঙ্গলের পাশে একটা ছোট খাল ছিল আর ওই খালের উপরে একটা সাঁকো ছিল। তো আমার কাকা একদিন মাছ নিয়ে রাত্রে আসতেছে, যেহেতু আমার কাকা জেলে নদীতে মাছ ধরে বাইরা নদীতে, তো একদিন অনেক রাত্রে 2-3 হবে সেই সময়টা, তো মাছ নিয়ে আসতেছে খাওয়ার মাছ। তো আমার কাকা একা একা আসতেছে, কোনো সময় তার কাছে কোনো ঘটনা ঘটেনি, কিন্তু হঠাৎ করে তার সামনে একটা বিড়াল লাফ দিয়ে পড়ে গাছ থেকে। তো আমার কাকা সেটা তেমন কিছু মনে করে না, যে হয়তো বিড়াল ইঁদুর ধরাচ্ছে এই জন্য লাফালাফি করতেছে। কিছুদূর যাওয়ার পরে আবার দেখে বিড়াল গাছ থেকে লাফিয়ে লেপিয়ে পড়ছে। আমার কাকা থমকে দাঁড়ায়, কি? তখন আমার কাকা দেখতে পারে যে তার সাথে ইলিশ মাছ, এবং সে ইলিশ মাছ নিয়ে অনেক ঘটনা শুনছে, এই মানে তার ভিতরে একটা ভয় ধরে যায়। তখন কাকা আবার ইলিশ মাছ নিয়ে সামনে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে খিলখিল করে কে জানি হাসে, এবং এটা শুনে আমার কাকা থমকে দাঁড়ায় এবং পিছন ফিরে তাকায়, কিন্তু দেখতেছে তার পিছে কেউ নেই। কিন্তু আবার পরবর্তী যখন আবার সামনে এক কদম আসে,
হাসি শব্দ
আবার সেই হাসির শব্দ,
এবং শব্দটা বোধহয় পিছন থেকে
আসে, এবং আমার কাকা আবার পিছনে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না। তো এগুলো করতে করতে সামনে অনেক দূর এগিয়ে আসে, এগিয়ে এসে একেবারে খালে পাড়ে চলে আসে, এবং সাঁকোটা পাড়াবে সেই জায়গায় এসে পৌঁছে। ওই সাঁকো পাড়ে ছিল একটা চালটা গাছ, কিন্তু কিছুক্ষণ পর দেখতেছে চালটা গাছটা প্রচুর বাতাসে মানে লড়তেছে, প্রচুর বাতাস হইতেছে। এটা দেখে আমার চাচা আশেপাশে তাকায় এবং দেখে না কোথাও তো বাতাস নেই, শুধু চালটা গাছে বাতাসটা বইতেছে। এবং যখন সে সাঁকোতে একটা পা দেয়, তখনই চালটা গাছ থেকে প্রচুর চালটা ফিকে ফিকা তার গায়ে মারে, কিন্তু তার গায়ে একটা চালটা পড়ে না। এখন আবার সে মানে সাঁকো পাড়িয়ে মাছ পর্যায়ে যায়, মাছের পরে দেখে যে সাঁকোটা প্রচুর লড়তেছে অস্বাভাবিক ভাবে, এবং দেখতেছে কেউ তো লড়াইতেছে না, কিন্তু
সাঁকোটা দুদিকেই তাকিয়ে দেখেছে উনি,
হ্যাঁ কেউ নেই কিন্তু সাঁকোটা প্রচুর লড়তেছে। এটা দেখার পরে সে ওই সাঁকোটা পাড়ায় কোনো মধ্যে, যখনই সাঁকোটা পায় সামনে দাঁড়ায়, হঠাৎ করে পিছন থেকে কে যেন হাতটা ধরে, ইলিশ মাছের যে হাতটা সেই হাতটা ধরে পড়ে। আমার কাকা বলে কে কে, পিছন তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু দেখতেছে তার হাতটা ধরা,
কিন্তু ধরা,
হ্যাঁ
যখন সে পিছনে তাকিয়ে কাউকে দেখেনি তখন
তখনই দেখতেছে তার হাতটা ধরা, এবং দেখতেছে
হাতটা দেখতে পাচ্ছে,
কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু কে যেন মনে হচ্ছে তার হাতটা ধরে আছে, চেপে ধরে আছে ইলিশ মাছের হাতটা। তখন কাকা মানে হাত দিয়ে পিছনে একটা হাত অন্য হাত দিয়া কি দেয়, কিন্তু কিছু বাজে না, কিন্তু আমার কাকা অনুভব করতে যায় তার হাতটা ধরে আছে কে। এরপর যা দেখে যে একটা ইলিশ মাছ ছুটে পড়ে গেছে, তখন আমার কাকা ইলিশ মাছের দড়িটা ছেড়ে দেয় এবং চিৎকার করে, কিন্তু ওই চিৎকার কেউ শুনতে পায় না।
তখনই হাতটা ধরা,
না হাতটা ধরা, তখন হাতটা যখন ছেড়ে দেয় তখন আমার কাকা পড়ে যায় খারাপ অবস্থা থেকে, হঠাৎ করে পড়ে যায়। কাকা বলে যে এই আমার ইলিশ মাছ কে নিতে এসোস, পারলে আমার সামনে আমার মাছ নিচকে এই করে আবার ইলিশ মাছ ধরতে চেষ্টা করে, কিন্তু ওইখানে আমার চাচারে আবার ধরে ফেলে, এবং সে অনুভব করতেছে তার দেহে কি যেন একটা এসে পড়ছে। এবং এক পর্যায়ে দেখতেছে যে আমার কাকার শ্বাস বদ্ধ হয়ে যাইতেছে, তাই এক পর্যায়ে তার সাথে অনেক ধস্তাধস্তি হয় এবং গড়াগড়ি খায়, মানে ইলিশ মাছটা নিয়ে গড়াগড়ি খায়, এবং গড়াগড়ি খাওয়ার পরে যে
তার সাথে শোনা হচ্ছে
সেটা কিছুই দেখতে পাচ্ছে না, মানে অদৃশ্য একটা ছায়ার সাথে এটা পড়তেছে। তো এই ধস্তাধস্তি করার পরে অনেক দলাদলি করার পরে ওই জায়গায় স্থানটা মানে একেবারে সমান হয়ে যায়, ছোট ছোট যে গাছগুলো থাকে ওগুলো সমান হয়ে গেছে, কিন্তু আমার কাকা মাছগুলো ছাড়তেছে না। যাই হোক তোর সাথে আজকে আমি মাছ দিব না, আমার কাকা আবার খুব রাগি ছিল, তাই কয় শুনেছি যে তোর কিছুই করতে পারবি না, আমার যতটুকুনি আছে আমি তোদের সাথে লড়াই করে যাব। এটা বলার পরে হঠাৎ করে দুইটা মেয়ে সামনে এসে দাঁড়াইছে, এবং তাদের পরনে ছিল সাদা কাপড়, সাদা কাপড় আর অন্য কিছু না, এবং দেখতেছে যে একটা মেয়ে ওই ঘাটে নেমে প্রচুর পানি ঢালতেছে, প্রচুর পানি ঢালতেছে,
আর পানি কোথায় ঢালছে,
ওই যে ছোট খালে নাইমা মাথায় পানি ঢালতেছে। আর আমার কাকারে কে যেন মানে ধৈর্য আছে, ওইটা বলতেছে যে ওকে ধৈর্য রাখ, আমরা স্নানটা করি তারপর ওকে ইলিশ মাছের সাথে খাবো। এইটা বলে আমার কাকা খুব ভয় পেয়ে যায় এবং অনেক সুর আক্রাত করে, এবং এর পর্যায়ে আজান দেয়। আজান দেওয়ার পরে দেখি তার শরীর হালকা হয়ে যায় এবং সে ওখানেই অজ্ঞান অবস্থা পড়ে থাকে। তো এক লোক আমাদের খবর দেয় যে এরকম এরকম রাস্তা পাশে পড়ে আছে, তোমাদের বাড়ির লোক গিয়ে দেখো। তারপর আমরা গিয়ে দেখি সত্যি আমাদের চাচা পড়ে আছে, তাকে ধরে ধরে নিয়ে বাড়িতে নিয়ে আসি এবং যখন তার জ্ঞান ফিরে তখন সে এই কাহিনীগুলো বলে।
তো মানে ব্যাপারটা হচ্ছে দেখা যাচ্ছে যে ওই চালতা রাস্তার ওখানেই ঝামেলাটা একটু বেশি হয়।
আসলে বেশ কয়েকটা গল্প বেশ কয়েকটা জায়গায় বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মামা রাত ফিক্সো কয়টা বাজে
বহুত বাজে গেছে। বন্ধুরা আপনারা খালি ওই যে ফোন নাম্বার তো আছেই আর আমাদের পেজ গুলো আছে, নিজেদের মতন কন্ট্যাক্ট করতে থাকবেন এবং দরের জন্য যত সুন্দর সুন্দর স্পট বা গল্প হয় যত ভয়ঙ্কর হয় ততই ভালো, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে থাকুন, তাই না?
ঠিক তাই, কন্ট্যাক্ট করতে থাকুন, কোন একদিন কোন একটা জায়গায় আপনারা আমাদেরকে নিয়ে যাবেন, হয়তো বা আমরা আপনাদেরকে নিয়ে যাবো।
অ্যান্ড বিলিভ ইট অর নট, ফিয়ার ডাজ এক্সিস্ট।
ডর শেষে এসে সবসময় অনেকগুলো প্রশ্নের জন্ম দেয়। আচ্ছা কেন এমনটা হলো? আচ্ছা ওই যে ঘটনাটা ঘটলো তারপরে আর কি হয়েছিল? ঘটনাটি কি এখানেই থেমে থাকবে? ভয়ের ঘটনার এ এক অদ্ভুত বিশেষত্ব, সবসময় প্রশ্ন জন্ম নিয়ে শেষ হয়ে যায় কিংবা আদৌ কি শেষ হয়। ডর শেষ হচ্ছে আজকের মতো, দর আবারও ফিরে আসবে ঠিক রাত 11:20 আগামী বৃহস্পতিবার। পুরো সপ্তাহ জুড়ে আমরা খুঁজে বেড়াবো এমন একটি হন্টেড প্লেস যেখানে ঘটে গেছে ভৌতিক কাকতালীয় সব ঘটনা। আপনি যদি সেই টিমের সাথে যোগ দিতে চান, কান পাতুন এবিসি রেডিওতে ফোন করুন 09613892892 এই নাম্বারে। আজকের মতো শুভরাত্রি আরজে কিবরিয়া, সুমন, রেহান এবং লোমানের কাছ থেকে।
This track was downloaded from FusionBD.com.